exclusively on FusionBD.com.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে সবাইকে আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। প্রথমে বাড়িয়ে শুরু দিয়ে আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে লাখ লাখ মানুষের মঞ্চে, মানুষের সামনে কনফেস করবার জন্য।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি আব্দুর রহিম। 26 বছর বয়সী রহিমের জন্ম কিশোরগঞ্জে। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন, বিশেষ করে কেউ মিথ্যা বললে তিনি রেগে যেতেন আর সবসময় সত্য বলতেন এবং সত্য বলা পছন্দও করতেন। সবসময় সত্যের সন্ধানে থাকা রহিম আমাদের জন্য তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রহিম রয়েছে আজকে এবং রহিম সম্পর্কে শুধু একটা কথাই বলবো যে এত বড় একটা সোশ্যাল ক্রাইম নিয়ে আজকে সে কনফেস করতে যাচ্ছে, যে ক্রাইমটি আমাদের নিতে অনেক বেশি কষ্ট হবে। আমরা বারবারই একটা কথা বলি, যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করা নয়, তাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করা নয়। আমাদের মূল বেসিসটা হচ্ছে যাকে আপনি শুনছেন সেই জায়গাটিতে আপনি নিজেকে বসিয়ে তার মতো করে ভুল কিংবা অপরাধ থেকে আপনাকে দূরে রাখা। সুতরাং আজকের এই গল্পটি কিংবা আজকের এই অপ্রিয় সত্যটি কোনোভাবেই যেন তার দিকে আঙ্গুল না তোলে আপনার জায়গা থেকে, সে বিষয়টি খেয়াল রাখবেন। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ এত লম্বা সময়ের সাথী আপনি আমাদের, এবং আপনার বর্তমানে যে মনোজাগতিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এবং বি পজিটিভ নামে ফেসবুক একটা পেজ আছে যেখানে আপনি জেবিএসবির বিভিন্ন কন্টেন্ট নিয়ে লেখেন, আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের লিসনারদের জন্য হয়তো ফর্মালি করব। ইনফরমালি বলছি যে যাহা বলিব সত্য বলিব 200 পর্ব পার করেছে এবং জেবিএসবি আনসেন্সর্ড নামে একটি পর্ব শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য একটি মহামূল্যবান বই উপহার দেব খুব শীঘ্রই, যেখানে আপনার একটি বিশাল কন্ট্রিবিউশন থাকবে। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম বাদশা বলছি। আমি ছোটকাল থেকে বলতে চাই, আমার বয়স যখন 5-6 তখন আমি দেখি যে আমার ফ্যামিলি, আমার বড় বোন, আমি, বাপ মা, আমরা চারজন আমাদের ফ্যামিলিতে। আমার বাপ মানে দুধের ব্যবসা করতো, মানে এক ধরনের গোয়াল বলে আর কি, গ্রামে 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 গিয়ে দুধ আনতো। ওই ব্যবসাটা আমার বাবা করতো। আর আমার জন্ম হওয়ার পরে বা আমার জ্ঞান হওয়ার পরে অনেকে আমারে বলছে যে আমি অনেক আদরের সন্তান। প্রথম আমার এক বড় বোন হয়ে মারা যায়, তারপরে আমার একটা বড় বোন হয়, এবং আমি যখন পেটে তখন বলা হয় যে আমি এবার দুজি মেয়ে হয় তাই আমার আম্মাকে আমার বাপে রাখবে না, ডিপোজিট দিয়ে দিবে। তো তো তারপরে আমি হই, তো আমি হওয়ার পরে আমি অনেক আদর যত্ন পাই, আমার সবাই অনেক আদর করে। আমাদের ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করলে আমি ছিলাম মল্লি, ছিলাম আমার কানে, যে কানে জায়গায় ফোঁটা ছিল আমার এখন আছে। তো আমাকে একটা কবিরাজ ধরা হইলো।
কেন কবিরাজ ধরালো?
এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মানে কেউ হইলে এটা কবিরাজ ধরায়, তার মানে এটা জানার জন্য ভালো মন্দ, এবং একটা কবিরাজ থাকলে তাবিজ কবল দেয় আর কি, যেন কোনো সমস্যা টমস্যা না হয় আর কি। তো কবিরাজ ধরলো, কবিরাজটা মানে আমার জন্মের পর থেকে ধরা এটা কবিরাজটা। তো চলতেছি আপনার যখন আমার 8 থেকে 9 বছর বয়স, এর ভিতরে আমি পড়াশোনা করি, আমি অনেক দুষ্ট টাইপের ছিলাম, অনেক শয়তানি করতাম। স্কুলে গেলে জিনিস কি আমার সাথে কেউ মিথ্যা কথা বলতো না, আমি অনেক খেতে দিতাম, তার প্রতি অনেক রাগ হইতাম। যদি আমার সাথে কেউ মিথ্যা বলতো তখন আমি ঝগড়া করতাম, মারতাম তার। স্কুলে গিয়ে ছাত্রদের সাথে মারামারি করতাম। আমার লাইফে আমি 3-4টি স্কুল পাল্টাইছি, মানে একবার গেঞ্জাম করলে পরে যেতাম না, মারে ডরে দিই, স্যারে আমাকে মারে। তারপরে এই আরেকটি স্কুলে ভর্তি হই, ওইখানেও গেঞ্জাম করি, ম্যাডাম আমার মারে, তাই আমার আব্বা ম্যাডামের সাথে রাগারাগি দেখায়।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা পরে আমার আরেকটা বোন হয়।
আপনি প্রথম সন্তান ছিলেন?
না, আমি দ্বিতীয়। বড় একটা বোন আছে,
বড় একটা বোন ছিল। তো আপনি যেটা বলছিলেন যে টিচার আপনার গায়ে হাত তুললে আপনার বাবা ওখানে গিয়ে রাগারাগি করতো টিচারের সঙ্গে? আচ্ছা, ইটস নট গুড।
মানে আমার আব্বা এমনি কি, আপনি উনি পড়াশোনা নেই, একদম মূর্খ টাইপের লোক, মানে ভালো মন্দ ওনার পড়াশোনা যেটুক নাই, বুঝে নেই তো, কারোর সাথে কথা গুছায় বলতে পারে না, এবং কি অনেকের সাথে খারাপ বিহেভিয়ার করে। আর অ্যাকচুয়ালি আমার আমি আমার মার একমাত্র সন্তান, তো আমার বাপে অনেক আদর করতাম।
একমাত্র ছেলে?
হ্যাঁ, কারণ আমি একমাত্র ছেলে ছিলাম, আমার কোনো ভাই ছিল না, অনেক আদরে ছিলাম, মানে অনেক আদর করতো।
জি।
আর একটা আমি একটা জিনিস শিখাইতো, আমার মা শিখাইতো, সৎ পথ থাকবা, ভালো কিছু বলবা, কারোর সাথে মানে মিথ্যা বলবা না, গেঞ্জাম করবা না। এবং কি আমার বাড়িতে বিচার গেলে আমার আম্মা আমার অনেক শাসন করতো, কাঁচা কঞ্চা দিয়ে অনেক বাড়িতো, ঠেঙ্গে আতে পায়ে বাড়িতো, এরকম করতো। তো আমার যখন বয়স আপনার 8 থেকে 9 হবে, তখন যে আমার যে কবিরাজটা ছিল ছোটকাল থেকে, সে আমাদের বাড়িতে আসে, তো উনি পারমানেন্টলি আমাদের কাছে আসতো, এসে আমার তাবিজ টাবিজ দিয়ে দিত। তো আমি দেখতাম যে আমার সাথে তাবিজ আছে, তো পরে অনেক সময় পাইতাম না তাবিজ, মানে আমি নিজেও জানতাম না তাবিজ গুলা কেমনি কেমনি চলে যেত। আর এদিক দিয়ে আমি কিছু পাগলামি টাইপের করি, মানে ছোটকালে পাগলামি বলতে গেলে আমার আমার ফ্যামিলির মধ্যে আমি অনেক ঝগড়া করতাম। আমার যে বড় বোন আছে, সে আমার সাথে অনেক মিথ্যা কথা বলতো, তো ওর সাথে আমার খালি ঝগড়া হইতো, আর আমি অনেক মারতাম। এই বিষয়ে নিয়ে আম্মা আমারে মারতো, ঝগড়াঝড়ি করতাম। তো আমার কথা হচ্ছে কি, আমার মিথ্যা বললো কেন? আর আমার একটা ছোটকাল থেকে একটা স্বভাব ছিল কি, যে যাই করুক, যত ভুলি করুক, আমার কাছে যদি সত্য কথা বলে তাহলে আমি অনেক খুশি হই, মানে সত্য জিনিসটা আমি অনেক আনন্দ পাই। তাহলে আমার যা ক্ষতি হোক, যত বড় লস হোক, আমি তার কিচ্ছু বলবো না, শুধু সত্য বলে। তো আমার বোনের সাথে মিথ্যা বলতো, দেখি ওর সাথে আমার একটা গ্যাঞ্জাম লাগিয়ে থাকতো। তারপরে আমার একটা ছোট বোন হয়, তখন পড়াশোনা মনে করেন কি ছাইড়ে দিছি, পড়াশোনাও করি না, এই স্কুলে গ্যাঞ্জাম করে চলে আসছি, আর পড়াশোনা করতেছি না, আর শয়তানি করি খালি। আপনার মাঝে মাঝে পাগলামি করি, মানে কিছু টাইপের পাগলামি করি, আপনার পোলা প্যান লোকে ঝগড়া করি, এবং আপনার বাসায় মানে ঠিক মতো খাওয়া দাওয়া করি না, সারাদিন কই থাকি কই থাকি আমি নিজেও জানি না, এরকম ধরনের কিছু পাগলামি টাগলামি করি। তো পরে করা হয় কি, আমাকে নিয়ে মানে আরেক কবিরাজ দেখায়, যে আমার ছেলে এই ধরনের, মানে আমার আব্বা আম্মা এক কবিরাজ দেখায় যে এরকম পাগলামি টাগলামি করে অনেক সময়, মানে আমি জামা কাপড় খুললে আমার রাস্তায় হাঁটতাম ছোটখালে। তো বলছে ঠিক আছে, তো আপনি ছেলে রে, এই যে আমাদের এলাকায় একটা পাগলা মসজিদ আছে, কিশোরগঞ্জের সবচেয়ে নাম করা একটা মসজিদ, ওই জায়গায় নিয়ে যান, একটা সমাধান পাইতে পারেন, এক কবিরা যে বলে। তো আমার আব্বা মা ছোটকালে নিয়ে যায়, যেদিন আমাকে নিয়ে যাবে সেদিন আমি যাইতে রাজি না, মানে আমাকে খুঁজেই পানা।
আচ্ছা,
তো আমি আপনার এই অনেক জায়গায় মানে আমার খুঁজে, এবং আমার আব্বা আমার অনেক দৌড়ায় দৌড়ায় ধরে ধরে ধরার পরে আমার আব্বা ওই দিন চেতে যা, আমার আব্বা নিজের গায়ে নিজে আঘাত করে, মানে আমার আব্বা অনেক জিদি ছিল কেন আমাকে ধরতে পারে না। তো নিয়ে যাওয়ার পরে ওই পাগলা মসজিদে নিয়ে যাওয়ার পরে আপনার হয় কি, মানে আমাকে কিছু কথা বলে, তো কথা বলার পরে আমার সেন্স থাকে না, তো আমার আব্বা আম্মা পাশে থাকে, অনেক কিছু মানটানত করার পরে আছে ঠিক আছে। তো হুজুরে বলে ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই, আমাদের পাগলা মসজিদ দুটা স্টুডেন্ট মানে জিন আর কি, ওর সাথে থাকবে, ওর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আর আপনার ছেলে কিন্তু নামাজ পড়তে হবে, 5 বার নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, আমার নিয়ে আসলো, তখন আমি নামাজ পড়ি এবং আমি খুব ভালো চলি মোটামুটি, আবার আমি স্কুলে ব্রাকে ভর্তি হই। তো পড়াশোনাতে আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম, ওইখানে পড়াশোনা করি, এর ভিতরে আমি কি করি, মানে আমাদের বাজারে একটা পানের দোকান দিই আর কি। আমাদের আর্থিক অবস্থা তখন, আমার মানে ছোট বোন হয়েছে, হওয়ার পরে আরেকটা ছোট বোন হয়েছে, তাছাড়া আমার আব্বা দুধের ব্যবসা করে, তো তেমন একটা পোষায় না। আমার আব্বা কি করতো, যেই মানে মিষ্টি করে দুধ দিত, এখানে আমরা ছানা খাইতে আমরা পয়সা আনতাম, আমি নিজে অনেকবার দুধ নিয়ে গেছি, দেখা গেল 1 কেজি দুধে যদি আপনার আরেক কেজি পানি মারা হয়, 2 কেজি দুধ না, ছানা কিন্তু 1 কেজিরই আসবে।
ওকে,
তো ওই ছানাটা হিসাব করে আমার টাকাটা দেওয়া হইতো। তো আমার আব্বা আর এমনি তেমন কিছু বুঝতো না, অনেকে আছে কি মানে যা কারিগরের কিছু টাকা পয়সা দিলে মূল্যটা বেশি লিখে দেয় এরকম, তো আমার আব্বা এগুলো বুঝতো না। তখন দুধের ব্যবসা পোষায় না, তখন কি করবো আমাদের সংসারে মানে একটু অশান্তি আসে আর কি, মানে অভাব জিনিসটা আসে। তখন আমার আব্বা কি করে দুধের ব্যবসা ছেড়ে দেয়, মানে রিক্সা চালায়।
আচ্ছা,
রিক্সা চালায় দিক দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার তিন বোন আমি, এরপরে আপনার মানে চারজন ছয়জন আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমার আব্বা রিক্সা চালাতে থাকে, এভাবে চলে। তখন আমাদের অবস্থা তখন বেশি একটা ভালো না, ভালো যাইতেছে না। তখন আমি কি করি, একটা দোকান নিই আর কি, মানে আমাদের বাজারে গরুর হাট জমে, তো ওই জায়গায় পান আর সিগারেট বিক্রি করি, পড়াশোনাও করি।
ওকে,
চালান খুব কমই ছিল, তো মোটামুটি এভাবেই চলতেছি। তখন আপনার আমি এদিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিই, ব্রাক স্কুলে প্রায় ফোর পর্যন্ত মানে পড়াশোনা করি আর যাওয়া হয় না, মানে আমি ম্যাডামের সাথে রাগারাগি হয়, পরে দূর আর পড়াশোনাই করবো না।
ওকে,
তো পড়াশোনা করি না, বাড়িতে চলে আসি, বাড়িতেই থাকি। তো আমাদের শহর একদম আমার
পড়াশোনা ছেড়ে দিলেন?
হ্যাঁ।
কোন ক্লাসে থাকতে?
এটা ক্লাস ফোরে। তখন তখন আমাদের বাড়ি আর শহর কিন্তু বেশি একটা দূরত্ব না, 5 কিলোমিটার, মানে 10 টাকা ভাড়া হয় শহর আসা যাওয়া করতে। তো আমি ছোট থেকে চালু ছিলাম আর কি, শহরে যখন আসা যাওয়া করতাম, একদিন এক বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, সে আমার নাম ঠিকানা জিগায় কই থাকি কি আসে বিষয়। আর এই দিক দিয়ে কিন্তু আমি মানে বাড়িতে কিন্তু দুষ্টুমি আসি, জগাজাটি আসি। আমার আব্বাও তখন দেখা গেলো কি অনেক সময় আমার মিজাজ ভালো থাকে না, আর এদিকে আমাদের ফ্যামিলি, তখন আমার আরেকটা ভাই হয়, তখন দেখা গেলো কি আমার বয়সটা 11-12 এরকম চলতেছে সম্ভবত। তখন দেখা গেলো কি এই যে এতে কিশোরগঞ্জে আসা যাওয়া করি, তো মানে আমি বলি বাড়িতে থাকবো না, যে আমি শহরে আইসা পড়বো, ঠিক আছে? তো আমার বাইরের কাছে একটা কাজ চাই, কি কাজ করবি? আমি দেখি যে কোনো একটা কাজ টাজ করবো, তাহলে আমাদের লোকে থাক, তোমাদের লোক থেকে কাজ কি তো থাকলে বুঝবি। তো দিয়ে একদিন থাকি, তো উনি কি করে মানে ওরা মানে একটা ঘ্যাং আর কি, মানে গ্যাঞ্জাম করে আর কি, ঠিক আছে? কোনো জায়গায় গ্যাঞ্জাম করতো, মারামারি করতো, তা আমাদেরকে দিয়ে কি করতো পিস্তল, এরপরে মানে চাপাটি এগুলা মানে আগে থেকে নিয়ে যেতাম, মানে আমরা ছোট ছিলাম তো বস্তায় বেড়ে দিয়ে তো আমরা যেতাম, নিয়ে যেতাম যে অমুক জায়গায় নিয়ে কাজ হলো কি মানে এই ধরনের মানে রংবাজি। এবং আপনার আমি আমার কাজ হচ্ছে কি আমি
ক্লাস 3 তে পড়া অবস্থায়
না, তখন তো পড়াশোনা ছেড়ে দিয়েছি।
তখন বয়স কত?
11-12 বছর।
11-12 বছর এই সময় ওদের সাথে মিশন? ওকে,
তো ওদের সাথে মিশি বা আমার এই ধরনের কাজ, আমি শহরে থাকি, বাড়িতে খুব কমই আসি। তো আমি প্রায় মাস কানেক থাকার পরে মানে আমি এক জায়গায় মানে তখন আমি নেশা করতাম, মানে ওদের সাথে থাকলে দেখ ওরা ফেন্সি খাইতো, তখন ফেন্সি আপনার 100-120 এরকম করে বেচত।
আচ্ছা,
তা আমিও কি করতাম মানে এই ওই বয়সে খাইতাম, ফেন্সি খাইতাম।
ফেন্সি খাইতেন এত অল্প বয়সে?
জি।
টাকা পেতেন কোথায়?
টাকা ওই যে বড় ভাইরা ছিল ওরা আনতো, ওরা খাইতো, আমি নিতাম না, খাইতাম, আমার ওদের দিত, আমিও খাইতাম। আর ওরা আমার দেখে গেলো খরচ মানে 20 টাকা দিলে মোটামুটি তখন ভালো খরচ হয়েছে, 20-50 টাকা এরকম দিলে অনেক কিছু মনে করতাম।
ওকে,
তখন আমি মানে ভাবতেছি যে এই জিনিসটা আমি জেলাই না এখন আসছি, এলে আমি যদি 2-5 বছর থাকি তাহলে তো ভবিষ্যতে আমি সন্ত্রাস হবো, এরকম একটা চিন্তা আমার মাথায় আসলো। আমি যদি সন্ত্রাস হই তো কোনো একদিন হয়তো আমার রাস্তায় মরতে হবে, মানে এই আইডিয়াটা আমার মাথায় চলে আসলো। এবং আমি চিন্তা করি যে আমি আমার বাপ মার অনেক আদরের সন্তান, কারণ আমার চাষিরা কুকুরা আরো অনেকে বলছে তোর অনেক আদর করতো, এবং তুই যদি না হয়ে তোর মার ডিভোর্স বন্ধ দিয়েই তো এইগুলো আমি নিয়ে চিন্তা ভাবনা করি না। করার পরে আমি কই না এই কাজ, এই কাজ করা যাবে না, এই কাজ ছেড়ে দেবো, যে কোনো কাজ করে খাম। তো আমি আমার যে বড় ভাইয়ের কাছে যাই, ওরা অনেক বন্ধু বান্ধব একসাথে, পরে আমি বলি ভাই আমি কিছু কথা বলবো, তখন সন্ধ্যা ওভার হয়ে গেছে, কি কথা? আমি বলি ভাই আমি আপনার সাথে থাকবো না, আমি ভালো হবো, আমি কাজ করে খাম, ঠিক আছে? আমি এই লাইনে থাকলে দুদিন পর দেখলাম আপনাদের সন্ত্রাস হবো, লাস্টে আমার মরণ কিন্তু রাস্তাঘাটে হইব, আমি রাস্তাঘাটে মরতে চাই না।
এই উপলব্ধিটা কি আপনার ওই একা একাই হলো নাকি
নিজ থেকে?
নিজে থেকে?
হ্যাঁ, বিকালবেলা আমি একাই বসে রয়েছি, বিল্ডিং এর সাদে বসে আছিলাম, তখন একা একা আমি এগুলো ভাবছি, আমি একা নিজ থেকে ওদেরকে বলছি। তখন আমার বাইরে একটা বন্ধু ছিল, হ্যাঁ কইতেছে বাবা তোর মাথায় তো ভালো আইডিয়া আসছে, তুই তো এত অল্প বয়সী ভালো একটা আইডিয়া করে ফেলছিস, ঠিক আছে তুই অনেক ছোট মানুষ, তার ভবিষ্যৎটা নষ্ট করা যাবে না, ঠিক আছে? উনি আমাকে একটা ভালো যুক্তি দিল। আর আরেকজনে বললো যে আমাদের এই লাইনে আসলে মনে করো কি কেউ বাড়ি দিতে পারে না, ঠিক আছে? তুই কিন্তু আমাদের অনেক খবর টবর জানোস, কিন্তু এই তুই যদি কোনো কিছু মুখ খোলা থাকে তোরা জানাই মেলে ভালো। যে ভাই আমার কথা হচ্ছে কি আমি কাজ করে খাবো, আর আপনার যা করেন আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে আসবো না বা কারোর কাছে যাবো না, কোনো কিছু বলবো না, আপনার আপনারা থাকবেন আমার আমার মতো থাকবেন। তো আপনার এর ভিতরে ভাই একটা কথা ফেলে আসছি, আমি যখন যে ওদের সাথে ছিলাম তখন কিন্তু আমি আপনার যে ওদের সাথে থাকাকালীন যে নেশা টেশা করতাম, এবং কি আমি আপনার যে
তখনও ফেন্সি রিল খেতাম,
নেশা খাইতাম, এবং কি যে মানে বাঙালি ঠুকাইতাম,
বাঙালি ঠুকাতে মানে যে পথের ভিতরে যেতাম,
এইটা হয়তো কি আমাদের কিশোরগঞ্জ থেকে অনেক দূরে চলে যেতাম, অন্য অন্য এলাকায় চলে যেতাম, আর যে বাঙালি যে মহাজন ছিল ওরা আমার টাকা দিত, মনে করেন আমরা দুইজন থাকতাম তিনজন থাকতাম, মানে আমরা 500-600 টাকা দিত, আমরা দূরে কোনো গ্রামে যাইতাম গিয়ে মানে বাঙালি ঠুকাই আনতাম। তো দুই তিন দিন এই কাজটা করি, করার পরে দেখি আমার সাথে যে আছে সে যে মানে বদনা, সিলভারের বদনা এবং পিতলের বদনা এগুলো চুরি করে এবং পিতলের ডেক পাতিল গুলো চুরি করে।
কিভাবে চুরি করে?
মানে একটা বদনা দেয়া গেল কি আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, এটাকে নিয়ে খেলে ভেঙে পড়ে গেল।
আচ্ছা আচ্ছা,
ওই ওই জায়গা ছেড়ে দেয়। এবং কি সিলভারে কোনো কিছু পাইলে, তখন সিলভার দাম ছিল মোটামুটি, এগুলো চুরি করতো, মানে আমি দেখতাম কেউ আসেনি, আমি পাহারা দিতাম যে কেউ আসে আসেনি। তো এরকম ভাবে দু তিন দিন যাই, তো ভালো টাকা পাই, 500 মানে ভাগাভাগি করা 500-600 এরকম টাকা পাইতাম তখনই, মোটামুটি ভালো টাকা। তো দু তিন দিন করার পরে আমি মানে অপরাধ জিনিসটার ভয় পাইতাম কেন জানি, মানে আমার কাছে মনে হইতো যে এটা মানে যে চুরি করতেছি বা ও যে চুরি করতেছে আমিও তার লোকে জড়িত, যদি কেউ দেখে ফেলা তাহলে তো অনেক মারধর করবে। কারণ আমি দেখতাম মানে ছোটবেলা দেখতাম যে আমাদের বাজারে চুর ধরার পরে অনেক শক্ত করে পিটায়, মানে বাতে পায়ে বাইন্দে পিটায়, আমার অনেক ভয় লাগতো যে আমি দুজি এই যে চুরি করতেছি, দুজি আমার কেউ দেখে তো আমাকেও মারবে, তো এরকম করবে আমি ভয় লাগতো। তখন আমি আর একটা নেশা করি, তখন ঢেন্ডি একটা নেশা আছে, ওটা একটা কষ এক ধরনের,
আচ্ছা
ওটা যে পলিথিনে ঘুরে খাইতে হয়, ওটা যে হাওয়াটা নিতে হয়,
জি আমরা দেখেছি রাস্তাঘাটে, ওটাও খেলেন আপনি?
তখন ওটাও খাইতাম, ঢেন্ডি খাইতাম, ড্যান্ডি খাইতাম, তখন ফেন্সি আর ড্যান্ডি খাওয়া পড়তো আমার।
আচ্ছা,
তো আমি তখন বাড়িতে আইসা করি, তখন এই দিক সেদিক ঘোরাফেরা করি এবং আপনার এই সংসার ঝগড়াঝাটি হয়, দেখা গেল কোনো জায়গায় কোনো বিচার টাচার গেলে, একটা কি আমি নিজ থেকে কোনো ঝগড়া করতাম না ভাইয়া, মানে আমার সাথে কেউ মিথ্যা বলতো, একটা যাইতেছি বন্ধু বান্ধবী হোক আর যাই হোক, মানে একটা যে কোনো একটা কথা নিয়ে মিথ্যা কথা বলছে, আমার একটা গালি দিয়ে ফেলাইছি, আমার মায়ের নাম তুলে যদি কেউ গালি দিত তখন আমার মানে মাথায় রক্ত উঠে যেত, তখন আমার মানে আমি মনে করতাম কি যে আমার যে শক্তি আছে ভাইয়া, আমি অন্য শক্তি অনুভব করতাম যে আমার ভিতরে অনেক শক্তি হয়ে গেছে, এরকম লাগতো আমার কাছে, অনেক মাত দূর করতাম অনেক পোলা ভাঙ্গে, কিন্তু আমার মানে চারদিকে বুঝতো না যে আমার এত শক্তি, এরকম আমার কাছে লাগতো অনেক শক্তি। তো আমার আব্বা কি করতো, মানে আমার খোঁজ ধরাই তুলে, দেখ আমি রাতে ভয়ে বাসা যেতাম না, আর আমার আব্বা আমার কেমনি বিচার করতো, দেখা গেল কি আমার পাইছে ঠিক আছে, যাই পায় হাতে ঠেঙ্গা বা বড় ধরনের লাঠি বা লাঠি ঘুষি মানে এরকম ভাবে মারতো। আর আমার মা কি করতো, মানে আমার শাসন করতো বলতে গেলে, মানে কাঁচা কঞ্চা দিয়ে অনেক জোরে জোরে বাইরে দিত, এরকম শাসন করতো। আমার দাদা যখন আমার মারা যায় যে রাত্রে, এই রাত্রে আমার আম্মা আমার সারা রাত পিটায়, আমার আব্বা রাত্রে প্রায় 12টা একটা দিকে ধরে এনে দেয় আমার।
তখন আপনি ড্রাগ নিতেন?
না তখন আমি ড্রাগ নিতাম না, ড্রাগ নিতাম শহরে থাকতে, বাড়িতে আসলে কোনো ড্রাগ নিতাম না।
আচ্ছা, তো এই পেটালো কি কারণে?
ঝগড়া করতাম এবং মনে করেন
রাস্তাঘাটে মারামারি করতাম,
মারামারি করতাম, এবং আম্মার সাথে আমি খারাপ বিহেভ করতাম, মানে কোনো কিছু বললে আমি আম্মারও গালি দিতাম, ঝাড়ি দিতাম।
আচ্ছা,
আম্মার জিদুরে
পরিবারের মেম্বারদের সঙ্গে আপনার সে সময় খারাপ ব্যবহার করা শুরু। আপনি যে লেখাপড়াটা বাদ দিয়ে দিলেন, আপনার ফ্যামিলি থেকে চাপ দিল না আপনার উপরে যে লেখাপড়াটা কন্টিনিউ করো, আপনার পরিবারের ওরকম লেখাপড়াওয়ালা কেউ ছিল
না? তেমন ছিল না, তবে আমার আম্মা বলছিল আর কি, আর আমাদের বংশের ভিতরে হ্যাঁ লেখাপড়াটা কম, মানে এসএসসি পাশের লোকই খুব কম।
ওকে, হ্যাঁ বলেন। তারপর
তো আপনার এরকম মানে বাড়িতে মানে আমার কাছে অসহ্য লাগে আর কি, ঠিক আছে ভালো লাগে না, আমি ঝগড়া ঝাটিও করি, আম্মাকে অনেক চেঁথাই, আম্মা পরে এগুলো রাত্রে অনেক বিচার আচার করে, মারে অনেক শক্ত করে, মাইট টাইট দিয়ে এরকম করে। তখন ঢাকায় মিরপুর 7 নম্বরে আমার একটা মানে আমাদের বাড়ির পাশে সম্পর্কে, উনি আমার দাদা হয়, তো ওনার বাসা মিরপুর 7 নম্বরে, ওনার একটা বাতি যে স্বরূপা নাম, তো উনি আমার মানে বাড়িতে যায়, আমাদের বাড়ি ওনার বাড়ি এক বাড়ি, তো উনি রিটায়ার হওয়ার পর একটা দোকান দিছে বাসার সামনে, একটা দোকান, তো একটা ছোট একটা বাচ্চা লাগে, তো উনি চিন্তা করলো যে এই স্বরূপান্ডি বলতেছে যে তুই আমার লাগে চল ঢাকা, আমি তোর একটা বাসা দিয়ে দিবো, এটা কাজ আছে দিয়ে দিবো, না তুই তোর মাকে পাবে কিছু টাকাও পাইবো, তুই ভালো হয়ে মানুষ হতে পারবি, ঠিক আছে ওই জায়গায় গেলে ওই লোকটাও ভালো। তো আমি ওই জায়গায় আসি, তো ওনার নাম হচ্ছে মল্লিক মিয়া, উনি ওনার কথা না বললেই নয়, উনি মানে আল্লাহর ফেরেশতা কাকে বলে ভাইয়া দেখা যায় না, কিন্তু ওনাকে দেখলে মনে হয় যে এরকম কিছু আছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং কি আমি ওনাকে নানা বলে ডাকতাম, কারণ আমি অনেক ছোট কালে, তখন আমার বয়সটা 12-13 এরকমই চলে, তো ছোট কালে আসি আইসা, মানে ওনার যে ছোট মেয়েটা তার নাম হচ্ছে ইতি, আমরা একই বয়সে ছিলাম, মানে একবার ছোটই ছিলাম একই বয়সে ছিলাম, ওরা পড়াশোনা করতো, আমার কাজ ছিল কি আমি মানে নানা সকালবেলা ফজরের নামাজ ছিল দোকানটা খুলতো, তো আমি 8-9টার দিকে উঠে মানে দোকানটা বসতাম, তো উনি একটু রেস্ট টেস্ট নিত, তো আমি দোকানে থাকতাম, এবং কি দোকানে কিন্তু পড়াশোনা করতাম, আমি নিজে নিজে বা পড়াশোনা করতাম, ওদের বই আছে এরকম ভাবে পড়াশোনা করতাম নিজ থেকে, তবে এই যে ইটিএনটি আছে এদের বইটা নিতাম পড়াশোনা করতাম, মানে আমার পড়াশোনার প্রতি কিনা স্বাদ জাগলো আবার যে আমি পড়াশোনা করব। তো ওই জায়গায় অনেকদিন থাকি, ওরা কিন্তু আমার টাকা দেয়, আমার আম্মাকে টাকা দেয়, উনি কি করতো মানে মাস ছয় মাস হয়ে গেলে গুলিস্তানে নিয়ে আসতো, আমার এসে মানে আমার একটা বাসের টিকিট করে বাসে উঠাইতো, উনি কিছু টাকা আমার দিত যে এই টাকাটা তোর মার নিয়ে দিবি, ঠিক আছে, মানে 2,000-2,500 এরকম দিত, এবং কিছু টাকা আমার নিজে দিত, মানে এই টাকাটা দিয়ে তুই দেশে খরচ করবি, বন্ধু বান্ধব নিয়ে কিছু খাবি, তুই ছোট মানুষের বন্ধু বান্ধব আছে না, আবার মানে তোর টাকা লাগে তো বলিস, ঠিক আছে, এরকম কিছু বলতো। তা আমি দেশে যাইতাম, যে ঘুরে টুরে আবার আসতাম, তো উনি আমাকে অনেক আমার নিয়ে অনেক রসিকতা করতো উনি তো, এবং কি উনি আমাকে ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত, অনেক ভালো জ্ঞান বুদ্ধি, নামাজ পড়বি অনেক ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত, আর উনি তাহাজ্জুদ নামাজ পড়তো, 5 বার নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়তো। উনি আমাকে অনেক আদর করতো, আর উনি আমার একটা জিনিস উনি লক্ষ্য করছে যে আমি সত্য কথা বলতাম। আর ওই বাসার মাধ্যমে মানে আমার সবার সাথে দেখা গেল কি, আমার দাদির সাথে ওনার ওয়াইফের সাথে আমার একটু ঝগড়া হইতো, তো ঝগড়া হইতো এবং কি আমার আন্টিদের সাথে ঝগড়া হইতো, কিছু কিছু আন্টি আছে বিবাহিত ছিল, ওনার 8টা মেয়ে ছিল, একটা মাত্র ছেলে আমার মামা।
আপনারই আন্টি?
আমার আন্টি বলতে গেলে আমার চাচাতো আন্টি আর কি,
সম্পর্কে এক ধরনের আন্টি,
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনের মতো দেখতো, মানে ও সবাই আমার আদর করতো, ছোট ছিলাম, ওদের বাসায় একটা অভ্যাস কি যে সত্য বলবে তারে অনেক পছন্দ করতো, আর আমার নানা কিন্তু সত্যবাদী লোক অনেক পছন্দ করতো, আর আমি সত্য বলতাম, মিথ্যা কথা বলতাম না, আর আমার সাথে মিথ্যা কথা বললে মানে আমি লেগে যেতাম, নানার সামনে লেগে যেতাম, ভাড়াটে মারাটে যদি কোনো কিছু বলতো না, আমার বড় টড় লোক আমি মানতাম না,
মানে ছোটবেলা থেকে এক ধরনের বখাটে ক্যারেক্টার আপনার মধ্যে ছিল, এবং সেটা সামহাউ ডেভেলপ করছিল, পরিবারের শাসন আদর ততটা ছিল না এইসব বিষয়ের পিছনে, আমরা বুঝতে পারছি, বলুন তারপর।
তো ওই জায়গায় আপনার প্রায় বছর, হ্যাঁ বছর দুয়েক থাকি আমি ওই জায়গা, থাকার পরে আবার আমি দেশে চলে আসি, দেশে মাসখানেক ঘুরি ফিরি, ঘুরি ফিরে পরে আপনার আবার কোনো কাজ কাম পাইতেছি না, আবার যাই ওই জায়গায় যাই আবার,
ঠিক
আছে, ওই জায়গায় যাই, ওই জায়গায় থাকি, তখন আমার নানা অসুস্থ হয়ে যান, ওনার যে একটা অপারেশন লাগবে, উনি এই ক্যান্সার হয়েছে, এই জায়গায় টিউমার হয়েছে, টিউমারটা অপারেশন করার পর ওনার ক্যান্সার হয়ে গেছে, তো আমার মামা ওনার ছেলে যেটা একটা দোকান দিছে মোবাইলের দোকান মিরপুর 1 নম্বর শাহলি মাজারের পিছনে, ওই জায়গায় দোকান ছিল উদয়ন টেলিকম, তো আপনার ওই দোকানে অনেক কর্ম ওই জায়গায় বস্তি ছিল, মানে ঢাকা শহরে যত ভিক্ষুক আছে ভাই ওই জায়গায় থাকে বেশিরভাগ, ওরাই সব আমাদের দোকানে এসব ফোন টোন করতো, কথাবার্তা বলতো, এবং কি আপনার এই যে অনেক মোবাইল চুরি হয়ে যেত, অনেক লোকে মোবাইল নিয়ে যেত, এটা আপনার 2006-07 ঘটনা বলতেছি, তো এই মানে মোবাইল থাকে না বা মামার কথা মতো অনেক ছেলে ফেলে মানে কাজ করতে পারে না, তো মামা আমার পছন্দ করে, পছন্দ করে না করার পরে মানে আমি ওই দোকানে যাই,
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, প্রিয় শ্রোতা আমাদের এখানে আসার জন্য কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613-892-892, আমি আবারও বলছি 09613-892-892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে JBSB আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ JBSB আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট 2, চলুন দেখে নেই পার্ট 2 তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
জটনি হিজরা বলতেছে, কয় আমার এক মাইয়া বিয়ে দিছিল, আমি ইয়া নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি, ও সবুজ বলতেছে আমি জোসনা হয়েছি না, তুই কেন পারবি না, খুদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিপে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে তার কাছে উঠাই নাই, এই উপর থেকে এত নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
সোমা হিজরা থাকবে পার্ট 2 তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2 র ঘটনাটা আসলে কি, আমি বলবো পার্ট 1 টা শুনে নেবার জন্য, পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2, প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় JBSB আনসেন্সর্ড পার্ট 2, আমরা ফিরে আসছি 4 মিনিট পর। রহিম কনফেস করছে, রহিম, রহিমের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি, রহিম আমরা যেখানটায় ছিলাম তারপর,
তো আমি যখন মিরপুর 7 নম্বরে থাকতাম ওই যে নানার দোকানে থাকাকালীন, মামা ওই জায়গায় দোকান দেয়, দেওয়ার পরে দেখা গেল এর ভিতরে আমি আমার কালার বাসায় আমার কালা মোহাম্মদপুর শেখের টেকালাকে থাকে, ওই জায়গায় যাওয়া হইতো আমার ছোট খালার আমার 3টা মেয়ে আছে, তো ওনার যে বড় মেয়েটা ওর নাম হচ্ছে ফাতেমা, তো এরপরে আমি দেশে যাই, দেশে যাওয়ার পরে মানে ঈদে বেড়াতে যাই, এই আমার খালাতো বোন যা, তো একটা কি ওই জিনিসটা আপনি আমি একটা ভয় পেতাম কি যে আমি যখন দেশে থাকতাম দেশে যাওয়া আসা করতাম আর দেশে অনেকদিন ছিলাম, তো দেখা গেলো কি আমার যে আশেপাশে যে ফুফাতো বোন গুলা ছিল চাচাতো বোন গুলা ছিল মানে ওদের অনেক ইশারা ইঙ্গিত আমি পাইতাম, কিন্তু আমি এদিকে মানে দূরে থাকতাম, একটা আমি যে লজ্জা বা ইজ্জত জিনিসটা ভয় পেতাম যে জায়গায় খারাপ কথা বলি বা কোনো কিছু হয় তাহলে মানুষে খারাপ ভাববে, ইজ্জতের অনেক দাম আছে। আর একটা জিনিস বলতাম কি আমার যে চার সুবিনের কাছ থেকে অনেক ইশারা ইঙ্গিতেই পাইতাম। আমি একটা জিনিস বলতাম যে তোরা আমার বোন, ঠিক আছে, আমি আমার ছোট বোন গুলো যেরকম দেখি তাদেরকে আমি এরকমই দেখি। তো ওই আমার খালাতো বোনটা ঢাকায় থাকতো, তো একটু অন্যরকম ছিল, মানে আমার সাথে মানে সে গায়ে হাত দেয় অন্যরকম একটা ইয়াটিয়া করে আর কি। তখন আমার বয়সটা প্রায় 15 থেকে 16 বছর হবে এরকম। আমি আমি মানে ওই আমার থেকে অনেক বেশি বুঝতো এসব বিষয়ে, আমি একটু কম বুঝতাম। তখন নানির বাড়িতে বেড়াতে যাই, মানে বেড়াতে যাওয়ার পরে আমরা রাত্রে একটা খাটে থাকি, মানে এই কিছুক্ষণের জন্য আমার আর একটা খালা আছে ওর বাসায় যাই। তো ওই জায়গায় কি করে ডাইরেক্ট মানে শুয়ে জায়গা এরকম করে, আমি কিন্তু উঠে আয় বলি জায়গা
কি করে বুঝি নাই ডাইরেক্ট
মানে বসে আসি কাটে।
এটা মানে আপনার সঙ্গে আপনার কার সম্পর্কের কথা বলছেন আপনি? আপনার
আমার খালাতো বোন
আপন, মানে উনি কি আপনার চেয়ে বয়সে বড় ছিল?
না, একই বয়স।
আমরা এই বিষয়গুলো এই কারণে নিয়ে আসছি যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে ও, কারণ এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে ধরনের পরিবারে একটা সন্তান বড় হয় সেই পরিবেশ থেকেই, সেই পরিবার থেকেই সে তার ব্যক্তিগত আচরণগুলো কিন্তু অ্যাডাপ্ট করে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শুনতে খুব অপ্রীতিকর হলেও এই মানুষটা আমাদের সমাজে বসবাস করে, যে মানুষটি অপরাধ করছেন এবং তার অপরাধ বা তার আচরণ কোনো না কোনো ভাবে আমাদের ব্যক্তি জীবনকে হ্যাম্পার্ড করে। সে কারণেই এই বিষয়গুলো নিয়ে এত ছিছি করার কিছু নাই। ডাক্তার যেমন একটা সমস্যাকে তার কাছে সমস্যা হিসেবে দেখেন, প্রবলেম হিসেবে দেখেন, তো ওইভাবে আমরা প্রত্যেকটা মানুষই সমাজের জন্য কিন্তু নিজ নিজ জায়গা থেকে একটা ডাক্তার, কারণ আমার একটা ভূমিকা সমাজকে সুন্দর পথ দেখাতে পারে। আজকের এই মানুষটাকে আমরা জানার চেষ্টা করছি এই কারণে, ওকে জাজমেন্টে আনার জন্য না, ও যে পরিবেশে বড় হয়ে যে ভুলগুলো করছে সে কারণেই তো আজকে যাহা বলিব সত্য বলিব। ওই ভুলগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে না করি, কিংবা আমাদের চারপাশের মধ্যে এরকম পরিবেশে কেউ যাতে এভাবে বড় না হয়, যাতে করে এরকম অপরাধী হয়। বলুন আপনি।
এর ভিতরে আমি আবার ঢাকা চলে আসি, ওই জায়গা তেমন কিছু হয় নাই আমার ছোট কালা বাড়ি, মানে বাইরে পাকশাক করতে ছিল।
কৌতূহল
জন্ম, একটা আকর্ষণ হয় মেয়েদের প্রতি, যে একটা আকর্ষণ ইয়া হয় আর কি আমার। তো আমি ঢাকায় আবার মামার দোকানে চলে আসি, ফোনের দোকান ছিল ওই জায়গায়, ফোনের দোকানে আমি চাকরি করি। তো ওই জায়গায় একটা ছেলে আসতো বরিশাল বাড়ি, ওই ছেলেটা ওর একটা মানে বোন থাকতো, চাচাতো বোন, ওই জায়গায় আসতো ছেলে, ওই ছেলেটা মেয়েটার কাছে আসতো আমার দোকানে এসে ফোনে কথা বলতো। তো একসময় হয় কি যে আমি দোকানে ক্যাশ থেকে আমি প্রস্তাব করতে গেছি একটু দূরে, হয়তো বা 30 থেকে 40 হাজার দূরে গেছি প্রস্তাব করতে, তো ক্যাশ আমার টাকা ছিল 7,500, ওই পোলা গেছে টাকাটা নিয়ে চলে গেছে। তো আমি ক্যাশ আসার দিকে টাকা নাই, তো মামার বলছি, ফোন দিচ্ছি, মামা এই ঘটনা, মামা দোকানে আসলো, আইসা উনি আমার গায়ে হাত দিল, মানে আমার মারলো যে তুই টাকা তুই নিছস।
এটা কি আপন মামা?
আপন মামা বলতে গেলে যে পাশে থাকি বড় হয়েছি, তো আপন হচ্ছে বেশি, তারা আমার দেখে তো টাকা তুই নিছস, যে আমি আপনাদের বাসা ছোটকাল থেকে বড় হয়েছি পর্যন্ত, এই কথাটা তো আপনি বাসাকে বিশ্বাস করবেন না, টাকা আমি নিয়ে নিই। তো উনি আমার মাত দূর করে, তো আমি আমরা একটা কথা বলি, দেখেন মামা টাকা আমি নিয়ে নেই, টাকাটা এইভাবে এই সেলটা নিছে। তারপরে যদি আপনি আমার সন্দেহ করতেছেন, আপনি এই টাকা পরিশোধ করতে যে কয়েকদিন লাগে আপনার দোকানে কাজ করতেন, ঠিক ওইদিন কাজ করেন চলে যাবো, ঠিক আছে, আমার কোনো বেতন দিতে হবে না।
আচ্ছা,
যেটা আমি বললাম যে বাসায় গেছি, বাসাতে কেউ বিশ্বাস করেন যে এই ছেলে টাকা নিবো, কেউ এইগুলো কথা বিশ্বাস করে না বাসা। তো মানে আমার চিন্তা না আমি এই দোকানে থাকবো না, আমার মনে মামা মনে আঘাত দিয়ে দিচ্ছে, আমি আবার দেশে চলে যাই। হ্যাঁ, এই দেশে গিয়ে কিছুদিন ঘুরি, 10-15 দিন ঘুরার পরে আমি চিন্তা করি যে কি করবো কি করবো, এই ধরনের চিন্তায় আসছি। তখন বয়স 16-17 চলে, আমার যে খালু ওনার একটা দোকান আছে সেক্রেটেক, মানে টঙ্গের দোকান, পান দোকান, চা টা আছে। তো উনি কি করে আমার এই দোকানে আনায় যে আমার দোকানে কাজ টাজ করো, কিছু টাকা পয়সা দিই, মনে মাসে যাই দিই 1,000-1,500 টাকা যাই দিই। আমার খালা আপন খালু, তো আমি এই জায়গায় আসি। এর ভিতরে যে আমি যে মেয়েটার সাথে লাভ ছিল এক ধরনের, মানে সে অফার দিয়েছে আমি অফার দিচ্ছি, একটু মাস 3 মাস প্রেমপি দিচ্ছিল, এরকম ছিল আমার যে ফাতেমার সাথে। তো তার যখন বিয়ে হয় তখন সে আমার জানা, আমি করি না, এবং কি আমার আম্মা এই বিষয়টা জানে। আমার আম্মা জানার পরে আম্মা বলতেছে যে বাবা দেখো এই আমার ছোট বোনের মেয়ে কিন্তু ভালো না, ঠিক আছে, তুমি তো এই তুমি কিন্তু এই মেয়ের পাল্লাই পড়ো না, আর তোমার এখনো বিয়ে করার বয়স হয় নাই, মেয়ের চরিত্র বা আচার আচরণ আমাদের ভালো লাগে না।
কে বলেছে?
আমার আম্মা আমাকে মানে বুঝায় আর কি।
কার সম্পর্কে?
ওই মেয়ের সম্পর্কে।
কোন মেয়েটা?
এটা হচ্ছে আমার খালাতো বোন, বড়টা।
ওনার সঙ্গে কি আপনি মিশতেন সেই সময়টাতে?
যোগাযোগ হইতো, কথাবার্তা হইতো ফোনে।
এইটুকু নিয়েই আপনাকে পরামর্শ দিল যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ না করুন?
হ্যাঁ, আমার আম্মা বিষয়টা বুঝতে পারে, তখন এই ফোনের দোকানে থাকাকালীন মানে তখন আমার আম্মা এটা সংকেত দিল, ঠিক আছে, আমি আমার আম্মার কথা মেনে নিলাম, এবং কি আমি আমার আম্মার আগে বুঝাইলাম যে মা আমি কিন্তু এত বোকা ছেলে না, আর এই মেয়ে কিরকম আমি জানি, ঠিক আছে, আর আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, আর 16-17 বছর চলে, আমি এখন বিয়ে শাদী করবো নাকি?
আপনার আপন খালাতো বোন ছিল?
জি, আপন খালাতো
বোন। নাম ছিল
ফাতেমা, নাম ছিল
ফাতেমা। তো এই ফাতেমা কি আপনার চেয়ে বয়সে বড় ছিল?
আমার সমবয়সী ছিল।
সমবয়সী, ঠিক আছে, বল। তারপর
তো আমি কিন্তু আমার যে খালুর দোকানে আসি, চায়ের দোকান ছিল, মাস 3.5 মাস থাকি আমি, ঠিক আছে। তো একটা জিনিস দেখি যে আমাদের প্রতি যে আগের যে একটা আদর ছিল, একটা টান ছিল, মানে একটা মায়া ছিল, মহব্বত ছিল, এই জিনিসটা ওদের দোকানে থাকি আমি এটা হারাই ফেলাইতেছি, আমার কালাকালো থেকে আমি এটা হারাই ফেলাইতেছি। তো আমি কি করি, থাকি না, চলে যাই দেশে গিয়ে করি কি কাপড়ের ব্যবসা নেই, থ্রি পিস, এরপরে এক ধরনের যে হকাই করে গ্রামে সাইকেল দিয়ে ওই ধরনের কাপড়ের শর্ট প্যান্ট হাফ প্যান্ট
এগুলো আপনি ব্যবসা শুরু করেন। ভালো উদ্যোগ, বেকার বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করছেন, উইচ ইজ ভেরি গুড। ওকে,
তো কাপড়ের ব্যবসা করতেছি, তা এর ভিতরে কি করলাম আমি, এই যে টাকা পয়সা হারাইতেছি, আমি আবার জুয়া খেলা ঢুকে গেলাম। প্রথম প্রথম যেতাম অনেক টাকা পয়সা মানে আনতে পারতাম, জিততে পারতাম। তো এক পর্যায়ে দেখা গেল কি এই চালান সুদ্ধা মানে খায় ফেলেছি, যে ব্যবসা যে চালানটা
মানে লস তো লস, চালান সহ খেয়ে ফেলেছি,
চালান সহ হারিয়ে ফেলেছি। তখন কি করা যায় কি করা যায়, তো চিন্তা করলাম আমার একটা চাচা আছে, তো এবারে যে মিরপুর মানে স্ট্যান্ডে তখন সে গাড়ি লাইনে আইসে পিক আপ লাইনে, তখন 2007 এর দিকে ঘটনা মনে হয়। তো আমি ওরে ফোন দিই, ফোন দেওয়ার পরে সে মানে বলে আর কি, আসার জন্য বলে মানে আমরা হেল্পারিতে লাগাই আর কি, তিনটুনি গাড়ি ছিল পিক আপ, তো ওই জায়গায় আমি হেল্পারি করি। হেল্পারি করতে করতে আপনার দেখা গেল কি 7-8-9 পর্যন্ত করি, তো ড্রাইভিংটা কিন্তু এর মধ্যে শিখে ফেলে আমি। এর ভিতরে আমার দেশ থেকে খবর আসে কি যে আমার আব্বা মানে পায়ে একটা সিফটি হয়েছে, এর থেকে অপারেশন হয়েছে। তো আমি দেশে দেখতে যাই, তখন কি করি আমি দেশে চলে যাই, মানে আমাদের ফ্যামিলি অবস্থাটা খুব খারাপ, দেশে গিয়ে কি করবো কি করবো চিন্তা, তখন আমি ড্রাইভিং পুরোপুরি পারি, শিখা আমার ড্রাইভিং। তো আমি দেশে গিয়ে মানে ড্রাইভিং মানে আমার বন্ধু বান্ধব আছে গাড়ি ঘুরি চালায়, আমার চাচা একটা আছে গাড়ি চালায়, মাইকুর চালায়, তো ওদেরকে সাথে যোগাযোগ করি যেটা গাড়ি নেওয়ার জন্য। তো এর ভিতরে আপনি একটা মানে সেনা করলাম একটা গাড়ি আছে মানে ব্যাটারি চালিত, ঠিক আছে, ওটা আপনার মোটামুটি ভালো ইনকাম তখন এটা দিয়া, তখন প্রথম প্রথম বাইরে, তো প্রথম প্রথম ভালো ইনকাম টিনকাম করি, তখন আমি দেশেই থাকি এবং আমি ফ্যামিলিটাও চালাই, আমি অনেক ভালো চলতেছি। এক বছরের ভিতরে দেওয়া গেল কি আমি আমার ফ্যামিলি চালাই আমি 40,000 টাকা ক্যাশ করে ফেলেছি। আমার অনেক আশা যে আমি একটা গাড়ি কিনবো,
খুব ভালো, আমি তখন তো খুব ভালো লাইনে আছি।
তো আমি টাকা জমাইতেছি গাড়ি কিনবো, এদিকে আমার পুরো ফ্যামিলি কিন্তু আমি চালাইতেছি। এর ভিতরে আমার আব্বার যে রোগটা না আবার বাসান দেয়, মানে পায়ের সমস্যাটা বাসান দেয়, আমার আব্বা তোমার কাজ কাম তখন করেই না। তখন রমজান মাস ছিল, এর আগেই আমার আম্মা নিয়ে ভর্তি করাই, কিশোরগঞ্জ সদর হসপিটালে ভর্তি করাই, একজন ডাক্তার ছিল নজরুল ইসলাম মোল্লা। তখন আমি কিন্তু আমার শহরে যে ছোট গাড়ি যে ঘুরতাম চলতাম যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কিন্তু আবার আমার উঠা বসা মেলামেশা হয়, মাঝে মাঝে কিন্তু আবার কিন্তু আবার যে গাঁজা এরকম খাওয়া পরে, গাঁজা খাওয়া পরে ড্রিঙ্ক করতাম তখন বাংলা মত,
মানে টাকা পয়সা যা রোজগার করেছেন এখন আবার খরচের দিকে ধান্দা চলে গেছে,
টাকা পয়সা তো কামাই দিয়েছি তখন অল্টে খামাইতেছি। তো আমার আব্বা তো অনেক আবার হসপিটালে ভর্তি হয়, তো আমার আম্মা মনে করেন কি হসপিটালে যখন একটা রুগীর সাথে কেউ থাকে সে কিন্তু অনেক বড় রুগী হয়ে যায়, আমার আমার
চেষ্টাটা করতে হয় অনেক বেশি আর কি, বড় রুগী হয়ে যায় বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আসলে মানে তার নিজের শরীরের দিকে খেয়াল থাকে না এবং পরবর্তী দেখাতে সেই বেশি অসুস্থ
হয়ে পড়ে, তখন অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে আমার বাপ মানে সুস্থ হয়ে আসে, এদিকে আমি আমার ফ্যামিলি চালাইতেছি। এর ভিতরে আমার একটা মানে মেজো খালাতো বোনটা আমাদের দেশে যায়, ঠিক আছে, তখন আমার রুমটাই ছিল আলাদা, একেবারে আলাদা ছিল,
মেজো খালাতো বোন দেশে যায়, বড় খালাতো বোন নিয়ে আপনার বাবা মায়ের এক ধরনের সমস্যা ছিল কিন্তু যোগাযোগ না করতে, তখন কি বড় খালাতো বোনের সঙ্গে আপনার
কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, তার বিয়ে হয়ে গেছে,
তখন তার বিয়ে হয়ে গেছে, মেজো খালাতো বোন বেরোতে এসছে, তো মানে আপন খালাতো বোন,
জি আপন খালাতো বোন, ওরই আপন ছোট বোন।
আচ্ছা, তো নাম কি ছিল ওনার?
ওর নাম ছিল সেলিনা,
সেলিনা ছিল ওনার।
তো সেলিনা আমাদের বাড়িতে যায়, যাওয়ার পরে আমি রাতে যখন খাওয়া দাওয়া করি আমার রুমটা ছিল একেবারে আলাদা, তো আমার একটা মোবাইল ছিল, আমার মোবাইলে একটা পিকচার ছিল, একটা মেয়ের পিকচার, হঠাৎ করে সে আমাকে মানে এই পিকচারের দিকে আমার বলে ফেলা,
এটা আপনাকে বলে,
আমাকে বলে, হ্যাঁ কথাটা আমার মাইন্ডে লেগে যায় কি, সে আমার এই কথাটা বললো, এই ধরনের কথা আমার সারা শরীর জিদুটে জায়গা, তো রাত্রে আমি এই জিদে ঘুমাইতে পারি না, সে আমার এই ধরনের কথা কেন বললো, কালকে মজা দেখান। তো আমাদের বাড়িতে সে থাকে, তো আমি কালকে সকালে কি করছি ওরে নিয়ে মানে চল আমার এক বন্ধু বাড়ি আছে ঘুরাম, এই ধরনের কথা বলে আমার কইয়া এক রিক্সা লইছি আমাদের বাড়ির পাশেরই, সে আমি তার বলে নিছি যে তার ভয় দেখাম মানে কাজী বেশি নিয়ে যাবো বিয়ে করার একটা ভয় দেখাম, এই ধরনের মানে একটা ভয় টয় দেখাম, তখন শহরে নিয়ে আসি, তখন আমি বলতেছি তোরে তুই যে কালকে আমাদের গালিটা দিছিলি তো শহরে গেছি একটা নাকফুল কিনছি, সিটি গুলো 10 টাকা আংটি আংটি কিনছি, এই দেখি স্বর্ণের নাকফুল আমি অনেক আগে থেকে বানিয়ে রাখছি যারা বিয়ে করি বিয়া করুন, তখন সে মানে একটু হয়ে অন্যরকম হয়ে যায়, তখন তার মার সাথে কথা বলে আমার ছোট খেলার সাথে, তা আমি আমার সাথে আমার ছোট খেলা কিরে কি হয়েছে রে কি হয়েছে না, আমার সিরিয়াসলি বলতেছি আমি তোমার মেয়ের বিয়ে করে ফেলতেছি কাজু খুশি দিয়েছি, ঠিক আছে, আমার খালার আমি জানাই, তো আমার খালা এই বিষয়টা জানে, জানার পরে আপনার হয় কি যে ওয়ে দেখলাম যে একটু ভয় পাইতেছে, ভয় ভয় পাইতেছে, এর ভিতরে কিন্তু আমার এই যে আমার খালাতো বোন এই বিষয়ে কিন্তু আমি অনেক কিছু জানি, ওদের বাড়িতে বেড়াতে যাই একসময়, তো এই যে যার সাথে মানে এই বিয়ে করতে নিয়েছি সে কিন্তু আপনার রেপ হয়, এটা এই খবরটা আমার আসে,
রেপ হয় কার কাছ থেকে জানেন?
জানি আপনার মানে ওরই ফুফাতো বোন,
ওর নাম ফাতেমা।
কোথায় জানলেন, কিভাবে জানলেন?
ওদের বাড়িতে আমি আসা যাওয়া করতাম,
তো ও বললো যে ও রেপ হয়েছে।
তখন আপনি সে করে কি মানে আমি তার এদিশা ঘুরাই নিয়ে আসি, যখন দেখি যে জানা তার মধ্যে ভয় ভয় লাগতেছে, বুঝছি যে ধরে গেছে আসলে মানে বিয়ে করলাম মানে অবাক হয়ে গেছে। তবে মজা নিয়েছি, ঠিক আছে বিয়ে হাতে কিছুই না, কালকে গালি দিয়েছিল প্রতিশোধ নিবার চাইছিলাম, তো তুই ভয় পেলি না, পরে একটু পাইছো, ঠিক আছে মজা নিয়েছিলাম। কয় তখন আব্বা মা জানিয়ে গেছে, আমি তোর আব্বা মা কিছু কইবো না, আমি ফোন করে বলে দেবো, তোর কিছু সমস্যা কয় কিছু কয় তাহলে আমার কথা কইস। তো সে আবার ঢাকায় আসে, ঢাকা আসার পরে আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে আমি তোর আব্বা মা কিছু বলছে কয় না, ঠিক আছে না বললে তো নাই বাদ দে। তো এর ভিতরে সে আমার সাথে যোগাযোগ করে, প্রায় যোগাযোগ করে ফোনে কথাবার্তা করে, মানে এক ধরনের মানে প্রেমপ্রিয় লাভ রিলেশনের দিকে সে আমার জড়ায়। তো আমার কথা হইলো কি যে না আমি এখন বিয়ে শাদী করবো না, তখন আমার বয়সটা মনে করেন কি 19 এরকম চলে আর কি, পুরা ফ্যামিলির চাপ আমার উপরে যে না আমি বিয়ে শাদী করবো না, আমার এই ছোট দুইটা বোন আছে, এই দুইটা বোনের বিয়ে শাদী দেওয়ার পরে আমি বিয়ে শাদী করবো। এবং কি আমার আম্মা ওই বিষয়টা নিয়ে জানে, এই মেয়ে অনেকবার মানে দেশে চলে যেত, ঠিক আছে আমার দেখা করতো আমার সাথে গিয়া, তো আম্মা এই বিষয়টা অনেকবার জানে, আম্মা আমার অনেক বুঝায়, অনেক মানে পাগলাম হচ্ছে মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার আম্মা আমার বুঝায়। তো আমি আমার আম্মার একটা কথা বলছি যে মা এই মেয়েটা সম্বন্ধে অনেক কিছু জানি, আর এই মেয়ে আমি বিয়ে করবো না, ঠিক আছে। আর এই তো মনে করো কি ঢাকা শহরের মেয়ে, আমি বিয়ে করবো দেশ গ্রামের মেয়ে, দশটা দিকে একটা মেয়ে আমি বিয়ে করবো। আমার আম্মা বলে যে হ্যাঁ তো দশ গ্রামে দশটা মেয়ে দিকে আমি একটা মেয়ে বিয়ে করাম, আর তো যদি এখন যদি বিয়ে করার কোনো শখ জায়গা তুই আমার কম, তোর দেশে মেয়ে দেখাই দেশে মেয়ে বিয়ে করাম, কারণ আমি কোনো আত্মীয় আমাদের আত্মীয়তা করতে রাজি না, আমার আম্মাই কথাটা বলে। তা আমি আমার আম্মার জ্ঞান টেন দিই, এর ভিতরে সে আমার অনেকবার ফোন দেয়, ডিস্টার্ব করে, কথাবার্তা কয়, আমি মানে এক ধরনের মানে তার মানে তার সাথে কথা বলি কিন্তু এই প্রেম প্রীতির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, খাইতে দিই এরকম করি, মাঝে মাঝে রাগারাগিও দেখাই। তো তখন আমি দেশে গাড়ি চালাই, তখন সে করে কি আমাদের বাড়িতে আবার যা, সে যখন আমাদের বাড়িতে বেড়ায় আইসা পরে তখন আমার চেঞ্জ অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। আমি খালি ঢাকা আসার জন্য আমার মন খালি পাগল হয়, তখন আমার মানে চেঞ্জটাই অন্যরকম হয়ে যায়। তখন আমি কোনো নেশা পানি করতাম না, তবে আপনার আমার মেজাজ সবসময় গরম থাকতো, সেটা নাকি নিয়ে দিয়েছি, কেউ কোনো কথা বলতো তখন আমার মেজাজ চেতে যেত। তখন হয় কি দেখা গেলো কি আপনার আমার বড় বোনই যে ওর মাতারা সিলিনে খাইছে, ঠিক আছে, গাড়ি ঘুরি চালাইতেছে না ঠিক মতো, এই এরকম ভাবে চলতেছে, তখন আমি বড় বোনের দূরে পিটাই, অনেক পিটাই।
কে বলে এটা?
আমার বড় বোন,
আপন বড় বোন।
হ্যাঁ আপন বড় বোন।
আচ্ছা
মাত্র তা কি, তখন আমার আম্মা আসে, আমার আম্মা এসে মনে করে আমাকে বাধা দেয়, ঠিক আছে, আম্মা যখন এসে বাধা দেয় তখন আমি একটা লাঠি নিয়ে মানে আম্মার পায়ে জোরে একটা বাড়ি দিই,
আমার পায়ে বাড়ি দেয়
অনেক জোরে একটা বাড়ি দিই। তো আমার মা বাড়িটা খায় মানে একদম মানে মাটিতে পুরে দাফিয়ে থাকে, একদম অন্যরকম ভাবে দাফিয়ে থাকে। তো আমার কেউ ধরে রাখতে পারতেছে আমার কথা, আমি আরো মারু আমার জানে মারি আসলাম, এরকম এরকম আমার কাছে লাগতেছে যে এই আম্মা যখন বাধা দিচ্ছে তখনই আমার অন্যরকম লাগতেছে। এবং আমি বাড়ি খাই আমার মা অনেক চিল্লা ফাল্লা করতেছে, মাটিতে পড়ে অনেক চিল্লা দিচ্ছে, আমি বলি চিল্লা দিন তারা আজকে মেরে ফেলাম। তো আমি আবার যাই মারতে, অনেক লোক ধরে আমাদের রাখতে পারে না। এবং
সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে সেই সন্তান যে তার মাতৃগর্ভে জন্ম নিয়ে এইরকম অন্যায় কাজ করতে পারে। এটা আমি অনেকবার বলেছি আমার এই এপিসোডগুলোতে, মানুষের বিবেক কতটা মানে ভয়াবহতম ভাবে নিচের দিকে গেলে বা কতটা বিবেক বর্জিত একজন মানুষ হলে এই মানুষটা তার নিজের মায়ে যেখানে দশ মাস দশ দিন তাকে গর্ভে ধরেছে, লালন পালন করেছে, এবং ছি 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 এগুলো অনেক বলতে কষ্ট হয়, মানে এতটা আমরা অমানবিক। আজকে বারবারই বলি যিনি গেস্ট তাকে আপনারা জাজমেন্টে আনবেন না, ও কনফেস করতে এসছে নিজের ভুল বুঝতে পেরে, ওকে জাজমেন্টে নেওয়াটা আমাদের মূল বিষয় না, বিষয়টা হচ্ছে রহিমের জায়গায় আপনার নামটা যেন কখনো উচ্চারিত না হয়। আপনি তো প্রথমত মায়ের গায়ে হাত তুলেছেন, তারপরে আপনি আরো হাত তোলার চেষ্টা
করতেছেন,
বলুন শুনি। তারপর
তখন আমার শরীরে অনেক মানে আমার কাছে লাগে অনেক শক্তি, আমি টিউবওয়েল চাইতেছি, টিউবওয়েলটা উঠে ফেলাইবো, আমাদের যে টিউবওয়েল আছে এরকম আমি যে টিউবওয়েল উঠে ফেলাইতে, এবং কি আমার অনেক লোকজন ধরে, তখন আমি কি লাত্তি মেরে টিউবওয়েল ভেঙে ফেলি, তখন ওরা বুঝতে পারে যে না এমন কোনো সমস্যা আছে। তখন আমার অনেকজনই ধরে টরে, তখন আমার পরে আমার একটা ছোট বোন আছে, আমি যারা কুলে পেটে করে মানুষ করছি মানে সে আমার অনেক আদরের বোন, সে আমার মানে অনেকগুলো থাপ্পড় দেয়, অনেক লোকজন আমার ধরে রাখছে, অনেকগুলো থাপ্পড় দেওয়া থাপ্পড় গায়ে মানে স্তব্ধ হয়ে যাই আমি, যারে আমি এত ছোট কাল থেকে আদর যত্ন করে পালছি, আমি কোনো জায়গায় গেলে সে ঘুমাইতো না, সে আমি হ্যাঁ দিদি কোনো জায়গায় যাইতো তাহলে আমি ঘুমাইতাম না, আমার ছোট বোনটা এত আদর করতাম, তখন সে আমার অনেকগুলো থাপ্পড় দেওয়ার পরে আমি মানে শর্ট হয়ে যাই। তো আমি পরে এখান থেকে মানে চলে যাই, আমি বুঝতে পারি যে না আমার আমার ভিতরে একটা আঘাত গেছে, আমার বোনে যখন মারছে তখন আমার ভিতরে আঘাত, তখন আমি চিন্তা করি যে যে মা আমার দুনিয়া দেখাইছে আমি তো সেই মায়ের গায়ে আঘাত করছি, এই জিনিসটা তখন আমার ইয়াতে ঢুকে, আমি তো চলে যাই কয়েকদিন এভাবে চলি, গাড়ি ঘুরি চালাই। তখন সে কিছুদিন পরে আমাদের যে পাগলা মসজিদে কোরআন শিফট মান শিফট করে, আর এদিকে তার সাথে আমার ফোনে কথা হয় না, আমি রাগারাগি দেখাই, এবং কি সে আসে তার মা বাবার কাছে কমপ্লেন দিই, এগুলো তো হইতেই আছে চলতেই আছে, আমার মা অনেক বুঝাইতেছে। তো এর ভিতরে সে আপনার পাগলা মসজিদে কোরআন শিফট মান শিফট করে যে আমার দিদি বিয়ে করে সে কোরআন শিফট দেবে, কিছু বলে টলে আমি এদিকে দেশে আছি, বিদেশে চলতেছি, তো আমার কিন্তু ঢাকা হইতে খালি মন চিতেছে। তো এর ভিতরে অনেক অফার পাইছি আমি, কিন্তু কোনোটাই নেই নাই। সে ঢাকা থেকে অনেক যোগাযোগ করতো, ফোন দিত, দেশে চলে যেত আমার দেখা করার জন্য, আমার আসতে বলতো, আমি তো তখন আসতাম না। তো মাঝখানে তার বাবা মা তার যে ছোট দুই ভাই নিয়ে আমাদের বাড়িতে যায়, ওদিকে সিলেট যাবে, সিলেট থেকে ঢাকা ফিরবে, আর ওদের দুই বোনকে রেখে যাওয়ার, ছোট বোন আছে ওই ওরে রেখে যা। রেখে যাওয়ার পরে আপনার এই সে আমার ফোন দেয় যে বাসা খালি আছে আসবে, আমি বলে না আমি কই আসবো, আমি দেশে না। তখন মানে সে ফিজিক্যাল রিলেশনের কথা বলে, মানে আমার একটা মানে শাক জাগে, মানে শখ জাগে আর কি। ঠিক আছে,
ফিজিক্যাল রিলেশনের কথা বলে বলতে
যে আসো বাসায়, আসো খালি বাসায়, এই ধরনের কিছু বলে, তো আমি বুঝতে পারি যে তার সাথে আমার এই ধরনের কিছু হবে।
তখন আমার তখন কি আপনার সঙ্গে কোন সম্পর্ক ছিল, মানে আপনার সঙ্গে সম্পর্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক?
আমি তাকে ভালোবাসতাম, সে আমাকে পুরোপুরি ভালোবাসতো, আমি
আপনি তাকে ভালোবাসতেন না, কিন্তু সে আপনাকে লাভ করতো এবং সে আপনাকে অফার দিয়েছে এরকম একটা অনৈতিক অফার তার বাসায় যাওয়ার জন্য।
জি,
ওকে। তারপর
তো আমি যাই, তো ওই রাত্রে আপনি তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়।
ওকে,
তো আমি সকালবেলা আমার দেশে চলে যাই, সে সকালবেলা আমার পিছিয়ে আবার দেশে যায়, আমি কিন্তু তার না বলে চলে গেছি।
আপনার পিছিয়ে পিছিয়ে আবার দেশে চলে যায়?
জি।
মানে আবার আপনি কোথা থেকে কোথায় আসেন তার সঙ্গে এই সম্পর্কটা করার জন্য, আমাকে এটা বলেন?
আমি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসি।
কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন এই সম্পর্কটা করার জন্য? তারপরে এই সম্পর্কটা করে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন তখন আপনার পিছিয়ে পিছিয়ে সে যায়?
আমার দুই বাস পরে সেও গেছে।
কেন গেছে?
কেউ
অফার করেছিল আপনাকে যে আপনার সঙ্গে বাড়িতে যেতে চাই? আপনার
বাড়িতে না না, এই ধরনের অফার করছিল না, আমার মানে ফোন অফ করে দিয়েছিলাম আমি, ফিজিক্যাল রিলেশন করে আমি চলে যেতেছিলাম।
ফোন অফ করে দিয়েছেন কেন?
আমি ফিজিক্যাল রিলেশন করে বুঝতে পারছি সে আমার কাছে অনেক কিছু লুকাইছে। ঠিক আছে, সে আমার আগে যেরকম কথাবার্তা বলছে তার জীবনে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করছি এটা আমি একটুকুই বুঝতে পারছি, সে আমার কাছে অনেক কিছু লুকাইছে এবং সে অনেক কিছু ফিজিক্যাল রিলেশন করছে, আমি এটা বুঝতে পারি।
এটা আপনি বুঝতে পারেন? আপনার কোন এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে আগে?
জি,
মানে আপনারও শারীরিক সম্পর্কের একটা এক্সপিরিয়েন্স ছিল আগে থেকে?
জানতাম।
এইগুলো কি মানে কিভাবে ছিল এটা, মানে আপনি কোথাও যেতেন নিয়মিত বা?
যেতাম বলতে গেলে একবার আমি গেছিলাম একটা মেস
মেয়েটা, মানে আমি আসলে জানার জন্য
আমার বন্ধু বান্ধব যারা
বিবাহিত, কেন এক্সপিরিয়েন্স ছিল তো, এবং আপনি এই এই আপনার খালাতো বোনের সঙ্গে এই কাজটা করার পরে আপনি জানতে পারলেন যে না, সে আসলে কিছু বিষয় আপনার কাছ থেকে লুকিয়েছে। তো এটা করার পরে আপনার রাগ হয়েছে বা ক্ষোভ হয়েছে, তারপর আপনি ফোন বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং সে আপনাকে কনভিন্স করার জন্য আপনার পিছিয়ে পিছিয়ে রওনা হয়েছে, তাই কি বিষয়টা?
হ্যাঁ, এরকম।
ওকে, তারপর
তো আমার জানাই এই যে সেলিনা আসছে, আমি তখন শহরে গাড়ি চালিয়ে যাচ্ছি, সে আমার ফোন দেয়, তখন আম্মা আমি গেলাম, আম্মা সেলিনা আছে, তাই সেলিনা কিন্তু আরো কয়েকবার যাই দুগা দেশে যাই দুগা, তো আম্মা কি করে আমার খালারে জানাই এবং কি আমি রিতা না, আম্মা বলে যে বাবা এই মেয়ে বাড়িতে না, আনলে তোমার জায়গা নাই, আম্মাই কথা বলে। তখন আম্মার সাথে আমার যোগাযোগ মানে কথাবার্তা হয়, যখন আম্মার গায়ে হাত দিই তার দুই তিন মাস আমার সাথে কথাবার্তা হতো না।
আচ্ছা,
তখন সে আবার ঢাকা চলে আসে, ঢাকা পাঠায় দিতে আমি, তো এর ভিতরে সে আমাকে অনেকবার ফোন দিত, অনেকবার মানে অনেক কিছু বলতো, কান্নাকাটি করতো, তো আমি মানে তার সাথে কথা বলতে রাজি না, এরকম করতাম যে তুই আমার সাথে অনেক কিছু লুকাইছিস, মিথ্যাবাদী আমি পছন্দ করি না, এ ধরনের কথাবার্তাকে আমি বলতাম, সে অনেক কান্নাকাটি করতো এবং কি আমি তার তিন চার মাস পরে আবার ঢাকায় আসি।
আচ্ছা,
ঢাকায় এসে ওদের বাসায় দুদিন বেড়াই, আমার সাবার যাই মামার বাসায় গিয়ে বেড়াই দুদিন, বেড়াই আমি আবার যখন দিন যাব সেদিন আপনার দুপুর দুইটা থেকে বিকাল আমার কথা পাঁচটা পর্যন্ত তার সাথে গল্প টুলো দিদি কথাটা করবো, সে গল্প করতেছে, সন্দেহ হয়ে যেতেছে সে আমার যাই দিতেছে না, আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি সে আমার যাই দিতেছে না, কান্নাকাটি করতেছে আমাকে সারা, সে বাঁচবে না, মানে অনেক কাহিনী টাইনি বলতেছে, তো আমি কই আমি দেখে যাবো, সন্দেহ হয়ে যাচ্ছে বাস ছেড়ে দিব, তো এক পর্যায়ে সে আমার মানে ধরে রাখি এরকম ভাব, তো আমি অনেক থাপ্পড় টুপ্পর দিই, ধরে অনেক মানুষও ছিল তখন বিকাল টাইম ছিল, অনেক থাপ্পড় দিই, থাপ্পড় দেওয়ার পর সে আমার জড়ায় ধরে, এই মানে জোরে জড়ায় ধরে বলে যে আমি সে আমাকে সারা বাঁচবে না, তখন অনেক কান্নাকাটি করতে, তখন আমি আর সইতে পারি না, ঠিক আছে, তখন আমি ঠিক আছে চল আমাদের বাড়িতে পারি, দেখা টেকা চলে আইসা করবি, চল আমাদের বাড়ি যাই, কারণ আমি তার হিসেবে বলছি সে আমার খালাতো বোন, আমাদের বাড়িতে প্রায় যা যাইতো আগে, আমার সাথে একটা রিলেশনে হওয়ার পর থেকে মানে আম্মা চায় না যে সে মেয়ে আমাদের বাড়িতে যাক, এটা আমার আম্মা চাইতো না।
ওকে,
আর এইসব বিষয় কিন্তু আমার আম্মা অনেকবার শেয়ার করতো আমার খালার কাছে, বা আমি নিজেও বলতাম যে এই দিদি সে বলে বা এই দিদি সে আইসা পরে মাঝে মাঝে জানাইতাম, আমার খালার জানাইতাম।
ওকে,
তো এই কথা বললাম তার দেশে নিয়ে যাই, তো রাত্র তখন দশটা এগারোটা বাজে, তো আমি ডাইরেক্ট মানে আম্মার পায়ে গিয়ে পড়ি, সেলিনা নিয়ে গিয়ে পড়ি।
আপনি তখন কি সেলিনাকে লাভ করেন?
জি, সে যখন কান্নাকাটি করে আমাকে জড়াই দিলে কান্নাকাটিও, তখন তার আমি লাভ করি,
মানে সবকিছু জেনে জেনে আপনি তাকে লাভ করেছেন। এটা মানে সেলিনা চাওয়ার কতদিন পরের ঘটনা, কয় মাস পরের ঘটনা?
সেলিনা চাওয়ার এক বছর,
এটা এক বছর ধরে এইরকম মানে আপনাদের মধ্যে অন অ্যান্ড অফ, ও চাচ্ছিল কিন্তু আপনি চাচ্ছিলেন না, ওর সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক হয়েছে, এবং এটা কি একবারই হয়েছে নাকি বারবার? একবারই হয়েছে। তো এরপরে আপনি সেলিনার দ্বারা কোনো না কোনো ভাবে মোটিভেটেড হয়ে গেছেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি মায়ের পা জড়িয়ে ধরেছেন, মানে আপনি যে মায়ের গায়ে হাত তুলেছেন সে কারণে আপনি মায়ের পা জড়িয়ে ধরেননি, মার কাছ থেকে মাপ চাননি, এই মেয়েটার জন্য আপনি গিয়ে আবার মায়ের পা জড়িয়ে ধরেছেন এবং সে আপনাকে রিকোয়েস্ট করেছে বলে। নাথিং টু সে, স্পিচলেস।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে JBSB আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ JBSB আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2 তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
জটনি হিজরা বলতেছে, কয় আমার এক মাইয়া বিয়ে দিছি না, আমি নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি, ওই সবুজ বলতেছে আমি জোসনা হয়েছি না, তুই কেন পারবি না, খুদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিপে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে, তার কাছেও ঠাই নাই, এই উপর থেকে এত নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
সোমা হিজরা থাকবে পার্ট 2 তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2 র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1 টা শুনে নেবার জন্য, পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় JBSB আনসেন্সর্ড পার্ট 2। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
শ্রোতা, সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2। হ্যাঁ রহিম, আমরা যেখানটায় ছিলাম তারপর
তখন আমি মায়ের পায়ে ধরি, ছেলের অজ্ঞা ধরে, যে আমি বলি যে মা আমরা তো বিয়ে করে ফেলাইছি।
বিয়ে কি করেছেন?
জি না, বিয়ে করিনি তখন।
আচ্ছা, তো এটা এই কাজটা কেন করলেন?
মানে দুই বাড়ি থেকে যাওয়ার পর দেখুন মা দুই চিল্লা ফাল্লা করে বা জাগান না দেয় তখন এই ভয়েতে।
আচ্ছা, তারপর?
যে আমাদের বিয়ে করে আসছি ঢাকার থেকে, যে আমার আম্মাকে বিয়ে করছো মানে কই বিয়ে করছো, কারে দিয়ে বিয়ে করাইছো, বিয়ে করলে নতুন কাপড় লাগে নাকি বিয়ে হয়? তখন বলছি যে মা এক হুজুরে দিয়ে বিয়ে করছি, মানে আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি বিয়ে। তো আম্মা কইতেছে যে তোরা বিয়ে করে তো আছিস, বিয়ে মানি না তো দেখি নতুন করে বিয়ে দেবো। ঠিক আছে, এবং কি মেয়ের গার্জেন আসতে হবে।
ওকে,
ঠিক আছে। আর এই দিক দিয়ে আমার খালা খালু কিন্তু চাইতো, মানে ওনার মেয়েটার জন্য আমাদের মানে আমার কাছে দেয়। আমার বড় চাচার লোকে অনেক মানে এই বিষয়ে অনেক কথা হয়েছে তাদের, আমার খালার সাথে। তো আপনার পরে কি করে, পরের দিন আমার আম্মাই এই যে আমার যে বড় বোনাসারি আছে এবং আমার দাদিরা আছে, ঠিক আছে, কুকিরা আছে, আর নিয়ে আমার মানে খালুর কাছে ফোন দেয় আর কি। তো আমার এই খালু বলে যে যেই মেয়ে আমার আমার না কইয়া চলে গেছে, ঠিক আছে, না বলে চলে গেছে, এই মেয়ে এখন যদি আমার কাছে আসে তাহলে এই মেয়ে আমি গ্রহণ করবো না। তখন দেয়া গেল কি সবাই কথাটা শুনে লাউড স্পিকার ছিল, তো এই আমার বড় বোনেরা এবং যে বুবাই বলতাম, যারা বুবাই ফুফরা বলতেন, এরা বলতেছে যে কি যে এই মেয়ে নিয়ে শুরু করবো না, এই মেয়ে আপনার বোনের মেয়ে, বোনের দিয়ে দেন, মেয়ে কোন যাইতে গাইছিল বিয়ে করেন না, এই ধরনের বাজে কিছু কমেন্ট করতেছে। আর বন্ধু বান্ধবরা বলতেছে যে এই মেয়ে বিয়ে করিস না, বিয়ে করলে শুরু করবি না, তুই টাকা ঢুকা জায়গা অনুযায়ী কদিন থাক, টাকা পয়সা আছে যে কদিন চল, তখন 40-50 হাজার টাকা আমার কাছে আছে এক্সট্রা ভাবে যে তুই জায়গা করে। আমি চিন্তা করলাম যে না, মেয়েটা আমার একটা বছর ধরে চেষ্টা করতেছে, সেই ভালোবাসে আমার ভালোবাসে, তার বিয়ে করলে তোমার মানে ইয়া হইব না, আমার ভিতর থেকে তখন তার প্রতি একটা ভালোবাসা জেগে গেছে, মানে আমিও তারা লাভ করি তখন, আর সেও আমাকে অনেক লাভ করে তখন। তো আমি চিন্তা করলাম যে না, এটা একটা বেইমানি হয়ে যাবে এক ধরনের। আর তার প্রতি যখন আমি ফিজিক্যালি রিলেশন করি তখন থেকে মানে আমার একটা আবেগ সৃষ্টি হয়েছে, মানে তার প্রতি একটা দুর্বল আমি সৃষ্টি হয়ে গেছি, যে আর একটা ক্ষতি করছি, কিন্তু সে কিন্তু এই বিষয়ে অনেক লুকাইছে আমার কাছে, এই ধরনের আমার জিত থাকতো, সে লুকাই লুকানো আমার সাথে। তো পরে করে কি আপনার এই 12-13 দিন পরে আমার খালার সাথে যোগাযোগ হয়, আমার খালা শ্বশুর এই আমার খালু যায় আমাদের বাড়িতে, যায় গিয়ে মানে একটা বিয়ে শাদির ব্যবস্থা করে। তো আমাদের এলাকার মানে আমার বাপ চাচারা থাকে এবং আমার শ্বশুর এরকম থাকে, এলাকার 2-4-5 জন নিয়ে আর বিয়ে শাদি হয় শুক্রবার, মানে গায়ে হলুদ দিন পরে গায়ে হলুদ দেয়, মানে যেমন নর্মাল ভাবে যেমনি বিয়ে শাদি করে আর কি, এরকম ভাবে বিয়ে শাদি আমাদের হয়। বিয়ে শাদি হওয়ার পরে আমার শ্বশুর মানে চলে আসে ঢাকা, চলে আসে ঢাকায় থাকতো, আমরা তখন দেশে থাকি।
বিয়ে করলেন আপনারা?
হ্যাঁ, বিয়ে করলাম,
মানে পারিবারিক ভাবে বিয়েটা হলো।
জি।
ওকে,
তখন দেখা গেল কি তখন আমি গাড়ি চালাইতাম, মোটর বাইক চালাইতাম, এই যে অটো এই অটো রিক্সা বলে ওটা সানা কল্যাণ গাড়ি, ওটা আমি চালাইতাম, মোটামুটি ইনকাম ভালো থাকতো, তখন তার সাথে আমি সংসারও করতেছি, মাঝে মাঝে দেখা যায় সে কিছু কিছু মিথ্যা কথা বলে, একটা কাজ সে দুজন ভুলও করে ফেলা যে এটা কাজটা সে ভুল স্বীকার করতেছে না, যে কোনো বিষয়ই হোক সে স্বীকার করতেছে না, সে মানে নিজের মানে নির্দোষ ভাবে এরকম বলে আর কি।
এটা আমাদের অনেকের মধ্যে প্রবণতাটা আছে, সরি বলাটা একটা বিশাল গুণ। আমরা একটা মজার বিষয় বলি, যেটা হচ্ছে যে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ব্যক্তি জীবনে সবার প্র্যাকটিস করা উচিত, ইভেন ইনক্লুডিং মি, আমার নিজেকে নিয়েও বলছি। সেটা হচ্ছে ধরেন রাস্তায় আপনি চলছেন, হঠাৎ করে আপনার পা থেকে আরেকজন লোকের একটা বড় ক্ষতি হয়ে গেল আপনার স্টেপ থেকে, এবং আপনি দেখবেন যে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা প্রবণতা আছে নিজেকে ডিফেন্সিভ ভূমিকায় নিয়ে যাওয়া, যে না আমার ভুলটা ছিল না, ভুলটা আপনার, সরি বলেন না। সরি বললে সমস্যাটা কোথায়? সরি বলাটা একটা মানুষকে ছোট করে না, এটা বরং বড় করে, এটা মহত্বের লক্ষণ। আমাদের ব্যাপারটা হয়ে গেছে আমাদের কালচারে এরকম যে সরি বলা মানে হচ্ছে তুমি ছোট হয়ে গেলে, ব্যাপারটা আসলে উল্টোটা। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এগুলো সবার একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এটা ঠিক যে একজন বদলালে দশজন বদলাবে, দশজন বদলালে আমরা সবাই বদলাবো, ঠিক আছে? তো সরিটা সবার সব অনেক সময় একটা ছোট্ট একটা শব্দ অনেক জটিল সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, নিজেকে ছোট করাটা মাঝে মাঝে বড় হওয়া, এটা আসলে সংসার জীবন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের মনে হয় প্র্যাকটিসটা করা উচিত। সরি বলতো না যেটা আপনার কাছে খারাপ লাগতো, আপনি কি বলতেন কখনো? একদম আজকে ফ্র্যাঙ্কলি বলবেন, আপনি কখনো বলতেন? আপনিও বলতেন না। তো সমস্যার সমাধান হবে কিভাবে বলেন? তারপর
তখন এক মাস পরে আমরা ঢাকা বেড়াইতে আসি, বেড়াতে আসার পরে মানে আমার এই এলাকায় অনেকে চিন্ত, এর আগে থেকে গেছি অনেকে চিন্ত, তো অনেকেই বলে যে তুই বলে মানিক মিয়ার মেয়ে মেজু মেয়ের বিয়ে করছস? হ্যাঁ বিয়ে করছি। আরে তো জীবনটা ধ্বংস হয়ে গেছে, এন হয়েছে, তেন হয়েছে, অনেকেই এই ধরনের কথাবার্তা বলতো, আমি জানি না কেন জন্য
এগুলো বলতো আপনাকে।
হ্যাঁ
মানে সেলিনাকে বিয়ে করার পর জীবনটা ধ্বংস হয়ে গেছে,
জীবন ধ্বংস হয়েছে, মেয়ে ভালো না, অনেক সেলিন নিয়ে ঘুরছে, অনেক হলে ছবি দেখছে, এগুলো সব আমরা জানি। মানে ওই এলাকার লোকে আমরা মানুষ সবসময় সমান থাকে না, একসময় মানুষ ভালো হয়ে যায়, সবসময় মানুষের দিন সমান যায় না। তো তার যে ফুফাতো বোন সে আমার তার বিষয়ে অনেক নেগেটিভ কিছু বলে, ঠিক আছে, এটা আগেও বলে আসছে, তখনও বলে, তখন আমি এইসব বিষয়ে মানে কান দিই না। তো দেশে যাই, দেশে যাওয়ার পরে একটা ফোন আসে আমার ওয়াইফে যে একটা প্রেম করতো এর আগে, এটা আমি জানতাম, একটা ছেলের সাথে প্রেম করতো সোহাগ নাম, তো এটা আমি জানতাম, সে আমাকে সব বলছিল। তো এই সোহাগ ছেলেটা কি করলো, মানে সে আসলে কি সোহাগ নাকি আমি জানি না, আমার নাম্বারটা কেমনি ইয়া করলো, কয়ে কইতেছে হ্যালো আপনি কি রহিম ভাইয়া? হ্যাঁ আমি রহিম ভাইয়া। পরে বলতেছে আপনি কি সিলেনা, সিলেনার হাজবেন্ড? আমি জি। পরে বলতেছে যে হয়তো একটা বাজে মেয়ে, আপনি জীবনটা ধ্বংস করে ফেলাবে। তো আমি করলাম কেন? কয়ে হয়তো আমার আমার বাচ্চা নষ্ট করছে, ঠিক আছে, এই ধরনের ভাবে কথা বলতেছে ওই ছেলেটা, যা হয়তো আমার একটা বাচ্চা নষ্ট করছে। হ্যাঁ পরে আমি বলি এইসব কথা আপনি আমার জানতেছেন কেন? আপনি কি ছিলেন নাকি ভালোবাসেন? তো একসময় বাসতাম, তাহলে ভালোবাসতেন তাহলে আপনি ধরনের কথা বলতেছেন কেন? ছিলেন তো আমার ওয়াইফ, এখন আপনি এইসব কথা তো মনে করেন সংসারে জগৎ সৃষ্টি হতে পারে, আর যারে ভালোবাসবেন তার বিষয়ে নেগেটিভ পর্যায়ে বলবেন কেন? ভালো কিছু বলবেন। আর আমার বউ দুই নাম্বার, আমি চার নাম্বার, ঠিক আছে, ভবিষ্যতে আপনি এই নাম্বারে ফোন দিবেন না। তখন আমি তার সাথে এই ব্যাপারটা করি, আর এই কথাগুলো আমার ভিতরে একটা কৌতূহল জাগে, ঠিক আছে, আমি তখন মনে করেন কি তার কিছু মানে বুঝতে দিই না, আমি তখন অনেক কাঁদতাম, আমি এইসব বিষয় নিয়ে মানে নীরবে কাঁদতাম বা তার বুঝতে দিতাম না, এবং আমি ড্রিঙ্ক করি, মানে আমাদের এলাকায় বাংলা মদ পাওয়া যায় এইগুলো খাইতাম আর কি, আর ঠিক মতো গাড়ি ঘুরি তখন চালাইতাম না, এরকম করতাম। তখন এই কথাগুলো আমার কষ্ট দিত, যন্ত্রণা দিত, আমি অলরেডি এগুলো বুঝতাম না, তবে আমি যে মদ খাইতাম, গাঁজাও খাইতাম, নেশা করতাম, তখন এই কথাগুলো মানে আমার ভিতরে জন চালাই দিত না আমি।
কিন্তু একটা বিষয় আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে আপনি তো বিষয়টি বিয়ের আগেই জেনেছিলেন যে ও সম্পর্কে আজেবাজে কথা বলে মানুষ, কিংবা ও ইনভলভ আছে, সেটা আপনি নিজেও অনৈতিক ভাবে ওর সঙ্গে মিশে এই বিষয়গুলো আপনি ইনফর্ম ছিলেন?
এত কিছু জানতাম না তখন, মানে কম জানতাম, যে দিয়ে পয়সা খেলে এটাই জানতাম।
কিন্তু কারো বেবি নষ্ট করেছে বা এরকম বিষয় এগুলো কি আপনি বাসায় এসে তাকে জিজ্ঞেস করতেন যে আমি আজকে আমাকে জিজ্ঞেস করতেন না? নিজের ভিতরে চেপে রাখতেন? কেন জিজ্ঞেস করতেন না?
রাখতাম মানে ওর এইগুলো বলতাম না আমি, আর ওরে আমি তখন পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম তখন।
একদিকে হচ্ছে ভালোবাসা, আরেকদিকে হচ্ছে এগুলো মনের মধ্যে খুব জমা হচ্ছিল নিজের মধ্যে,
ওর সাথে খারাপ ব্যবহার আমি তখন করতাম না, ভালো ব্যবহারই।
তো কেউ যখন বলতো এগুলো তখন আপনি তাকে কি বলতেন?
ওই লোকের সাথে আমি খারাপ ব্যবহার করতাম,
ওই লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। তারপর
তখন আমি নেশা পানি করতাম, তারে বুঝতেতাম না, তখন সে বুঝতে পারে আমার বিষয়গুলো কি, হঠাৎ করে সে এরকম নেশা পানি করতেছে, ওর সমস্যাটা কি, মাঝে মাঝে গাঁজাও খাইতাম তখন। তবে আমি কোনো সে পেশাদার ভাবে মানে একটানা খাই গেছি এরকম না, কয়েকদিন মঞ্চে খাইছি আবার কয়েকদিন মঞ্চে খাইলাম না, এরকম মানে পেশাদার কোনো নেশা আমি নেই নাই, নেশা সব ধরনের নেশা আমি মোটামুটি করছি। তো আপনি করে কি, এই আমি সে আমার একদিন রাতে জিগা এইসব মানে তোমার সমস্যাটা কোন জায়গা, তখন আমি অনেক কান্দাকুটি করি, আমার ভিতরে যে যন্ত্রণা ফিল হইতেছে এগুলা নিয়ে আমি ভালো লাগে না, বলতে চাই না, সে অন্য কিছু ভাবে, আমি করি না অন্য কিছু না। পরে কয়ে তুমি বলো তোমার সমস্যাটা কোন জায়গা, সত্যি সত্যি বলবি? কয়ে হ্যাঁ। আমি কই তেলে এর এই সোহাগ নামে ছেলে তোর কি হয়? সে তার সাথে আমার সম্পর্ক করছিল, তার সাথে ফিজিক্যাল রিলেশন এসেছে? হ্যাঁ। তো অর্পুভা তোমাকে কিন্তু এই বিষয়ে বলছে যে একটা ছেলে নিয়ে তার বাসায় ধরা খাইছে এ ধরনের
কিছু, এগুলো বিয়ের আগে বলেছিল আপনাকে?
অর্পুভা তো উনি বলছিল, এবং কি সে এটা বলছে যে ওই ছেলেটা আমার এটা বলছে যে সে মেয়েটা ক্রিকেট গিয়ে মানে নাইট করছে বা রাত কাটাইছে এরকম,
এই সোহাগ বলেছে?
হ্যাঁ এরকম বলছে, ওর নাম সোহাগ কিনা তো আমি কনফার্ম জানি না, সে মানে আমার ফোনে বলছে আর কি, সে সোহাগ নামে পরিচিত আমার সাথে। তো আপনি জিজ্ঞাসা করে দেখেন এগুলো এই ধরনের মানে কথাবার্তা বলছে। তো হ্যাঁ আমি জিগাই সবগুলা, সে আমার একদম পাড়ের পাড় সব কিছু উত্তর দেয়, যেমন বাপ মা কিছু বলতো না, তখন সে বলতো যে বাপ আমার আব্বা আমি জানি যে টাকা টাকার সামনে আমার আব্বা কিছু না, মানে টাকা টোকা দিয়ে
তখন সে সবকিছু স্বীকার করে
স্বীকার করে।
এটা কি বিয়ের আগে এই ধরনের বিষয়গুলো তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? এই মানে এখন তো আপনি সোহাগের নাম কোট করে তাকে জিজ্ঞেস করছেন, সেটা ঠিক আছে, যেহেতু আপনি কিছুটা হলেও আজ করেছেন যে ও একটু অন্য রকমের, তো আপনি কি আপনি যে জায়গা থেকে তাকে জিজ্ঞেস করেছিলেন, যেহেতু ভালোবাসাটাও আপনার দিক থেকে ওরকম ছিল না, ওরই চাপাচাপিতে হয়েছে, তো আপনার দিক থেকে কোনো জিজ্ঞাসা ছিল যে ও ধরনের অনৈতিক পথে গিয়েছে কিনা, পয়সা রোজগার করার জন্য সব কাজ করেছে কিনা, এগুলো আপনি জিজ্ঞেস করেছেন?
এগুলো জিজ্ঞেস করি নাই, তবে আপনার যে রেপ যে বিষয়টা আমি শুনি, শোনার পরে তারা জিজ্ঞাসা করি, সে বলছে যে না তেমন কিছু হয় নাই, যে সমস্যা ছিল তো আমার কোনো ক্ষতি হয় নাই, এটাই বলছিল সে আমাকে।
তো বিয়ের পরে আপনি যখন সোহাগের বিষয়টা তুলে তাকে জিজ্ঞেস করলেন, সে সবকিছু স্বীকার
স্বীকার করলো?
স্বীকার করার পরে যে বাবা কিছু বলতো কিনা, ফ্যামিলি কিছু বলতো?
তার ফ্যামিলি কিছু বলতো না, যে আমি তো আমার ফ্যামিলিতে টাকা দিতাম, যে চাকরি করতো, সে আবার এমব্রয়ডারি চাকরি করতো, মাসে মাসে টাকা টোকা দিত, আর সে মনে করেন তার বাপে একটা কি টাকা পাইলে আবার বাপে কিছু বলতো না, মানে মেয়েটা একটা অপরাধ করে শুনছে, যে ছেলে ঘুরতে গেছে ভালো ছবি দেখে শুনছে,
টাকা দিলেও সে কিছু আর বলতো
না। তখন সে আমার সাথে সত্য বলে, ভাইয়া এই আমি অনেক খুশি হই, ঠিক আছে আমি সব বাদ এখন থেকে আমরা ভালোই সংসার করবো, এই ধরনের কথাবার্তা বলি, আর আমি অনেক আনন্দিত যে আমার সাথে সে সত্যটা বলছে, আর সবসময় চেষ্টা করি আমাদের সত্য বলার।
আচ্ছা,
তো এই ধরনের কথাবার্তা হয় এবং আমাদের সংসার চলে। তো একটি আমি গাড়ি তখন মানে অনেক বেশি নেমে গেছে ওই গাড়িগুলো এবং ইনকাম ইনকামটা কম, তখন সে আমার বিয়ার বয়স যখন আপনার মাস তিন মাস চলে, তখন আমি সকালে তার হাসি মুখে বাসাতে বেরিয়েছি গাড়ি জামু, দুপুর বেলা শুনি যে এই সেলিনা মানে আমার ওয়াইফ আমার মার সাথে কথা কাটাকাটি করে ঢাকা চলে আসছে, ঠিক আছে। তো আমার বোনে ফোন দিয়ে কিরে সে ঢাকা চলে যাবো না, সে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, তার কোনো ঝগড়া নাই, আমার কাছে না জিগায় যাবো কেন, সাথে সাথে ঢাকা আসি, আসে দেখি তার বোনের বাসা সে উঠছে, আমি উঠছি, মানে তার পরের বাসটা আমি আসছি মনে। তো একটা মনে করি মানে পাঁচ মিনিট সে গেলি ঘরে বসে আর ভিতরে আমি চলে গেছি, কিন্তু তুই আমার কাছে না কই আইসা পড়লি? তো সে আমার দিকে মানে ভয় পাইতেছে, দুই আমি মানে মারিটারি বা এর ভিতরে তার গায়ে আমার হাত তোলা, হয়তো
রেগুলার হাত তুলতেন,
রেগুলার না মাঝে মাঝে থাপ্পর মারতাম, যে কোনো কিছু মানে সে না বলতো কোনো জিজ্ঞাসা।
বিয়ের তিন মাসের মধ্যেই?
জি।
আচ্ছা,
বিয়ের তিন মাসের ভিতরে হ্যাঁ দুই একদিন আমি তার থাপড় টুপড় দিচ্ছি এরকম করছি। তো তার লগে আমি ভালোভাবে কথাবার্তা বললি, বললে আমি আবার সকালবেলা ভোরবেলা আসটি বইটা তারা আমি দেশে নিয়ে যাই। তা আমার কথা হলো কি যে আমরা মানে কথা দিছিলাম কি রেসাইড কেউ যাবো না, ঠিক আছে, মেয়েও কথা দিছিলাম আমিও কথা দিছিলাম, আর আমি কিন্তু তার অনেক ভালোবাসতাম। তো আমি দেশে নিয়ে কি মারি মানে চর তাপর এবং
ওইখান থেকে আবার দেশে নিয়ে যান?
হ্যাঁ দেশে নিয়ে যাই, দেশে নিয়ে অনেক ওর মাইর দূর করি। তখন আমার এক ভাবি আইসা বলে ঠিক আছে ওর পাও দিতে, তোর স্বামীর পাও দিতে মাপসা, ঠিক আছে তাইলে তাইলে দিব।
কে বলে এটা?
আমার ভাবি বলে।
আচ্ছা,
আমার কাছে তুই ভুল করলি, তুই আমার কাছে না কই গেলি কে, আমার লাগে তোর কোনো ঝগড়া ছিল না, মার সাথে ঝগড়া লাগছিল আমি আইতাম কইতি, আমি বুঝতাম মানে অপরাধ কার বা কি কি করছে, মারে তুমি শাসন করতে পারো না, দুই কথা কইলে আমার তরি কইতে দিব। তখন তুই আমার কাছে না কই গেলি কে, তখন আমি তার মারধর করি, মারধর করার পরে সে আপনার মানে মাফ চায়, তো আমি মাফ করে দিই, তো এভাবে চলে। তো মাঝখানে আমি যে কিছু টাকা জমাইছিলাম ভাইয়া, এই সব টাকা আমি খরচ করে ফেলতেছি, এদিকে অনেক নেশা পানি করলাম, মানে আমার হাত খালি হয়ে গেছে, আবার জুয়াও খেলতেছি, ঠিক আছে, এখন তো দিয়ে আবার দেনাত পড়ে গেছি, আট দশ হাজার টাকা দেনা হয়ে গেছে। তখন তো কিছু টাকা দরকার, চিন্তা করলাম যে ঘরে একটা ডিভিডি আর একটা টিভি আছে ওটা বেঁচে ফেলাইব। তখন সে বলতেছে যে আমি যে জায়গায় আছি যে বেচার দরকার নাই, তোমার টাকা কত লাগবে? বলে আট দশ হাজার টাকা, আট দশ হাজার টাকা আমি বাপের কাছ থেকে এনে দিতেছি। তখন তার বাপের কাছ থেকে সে দশ হাজার টাকা নিয়ে আমার দেয়,
ওকে,
যে না বিক্রি করি। তখন এভাবেই চলে এবং কি আস্তে আস্তে তিন চার মাস, তখন সে আমার সাথে মানে যে কোনো অপরাধ করতে শুরু করতে থাকে, মানে একটা কথা এই কাজটা করো, মানে সে একটা জারি মারলো পারলাম না এরকম, কি মানে এই ধরনের কিছু বিপ অবাধ্য শুরু করে, আমার মার সাথে সে ভালো ব্যবহার করে না, খারাপ বিপ করে এরকম করে, মার সাথে মানে তর্ক করে, যে কোনো বিষয় নিয়ে তর্ক করে। তখন আমি চিন্তা করলাম যে এরকম করতেছে যে একটা বাচ্চা নেই, এরকম একটা চিন্তা ভাবনা করি, তারপর আমি বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, বাচ্চা নিয়েও তখন ঠিক, তখন আমার হাতে গাড়ি নেই, আমি ওই শ্যালাঙ্গলার গাড়ি ছেড়ে দিছি, দিয়ে চিন্তা করলাম যে আমি মাইকো টেকে চড়বো, মাইকো চালাবো, ওই গাড়িগুলো তখন অতিরিক্ত বাইরে গেছে, ইনকামও কম, তখন মাইকো টেকে চালাইলে ওইটাই ভালো, আর এই গাড়ি অনেক সময় চলানো অনেক চলতেছে, ভাড়া কম হয়, তেমন ইনকাম হয় না, মাইকো লাইনে চলে যাই। তো আমার বন্ধু সে মাইকো চালা, তার লগে থাকি আমি গাড়িগুলি চালাই, এদিক দিয়ে তার সাত মাস যখন বাচ্চার বয়স, তখন তার বাপ মা যায় আমাদের বাড়িতে, মোটামুটি ভাবে একটা অনুষ্ঠান করে হাতের বাড়ির লোকজন নিয়ে, তো খাওয়া দাওয়া হয়, এবং আমি আমি একটা জিনিস চিন্তা করলাম, তার পেটে এখন বাচ্চা, তার ভালো কিছু আইনে দেওয়ার দরকার, তার খাওয়া খাবার দেওয়ার দরকার, তার বাপেও যখন নিজে অনুষ্ঠান করার পরে চিন্তা করলাম যে ওর বাপের সাথে দিয়ে দিই, ঢাকায় দিয়ে দিই, তো আমি ঢাকা দিয়ে দিই ওরে, এই চিন্তা করলাম আমার বাপের কাছে থাকলে ওই জায়গায় মনে করেন দোকান দাগান আছে, অনেক কিছু খাইতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ঢাকায় তারা দিয়ে দিই, আর আমি দেশে গাড়িগুলি চালাইতেছি না, আমার তো ইনকামও কম, এদিক দিয়ে আমি যা কামাইতেছি নিজেই চলতেছি, এরকম করি সংসারও টাকা পয়সা তখন তেমন একটা দিই না, এরকম তখন ডাকাত দিয়ে দিই। তো আপনি দুই আড়াই মাস পরে আপনার এই তারিখটা ছিল 29শে জানুয়ারি, মঙ্গলবার দিন ছিল, বিকেল 4:30 দিকে আমার কাছে একটা ফোন যায়, তখন আমি ক্যারাম বোর্ড খেলেছিলাম, মানে আমার ফোন যায় যে আমার সন্তানের ছেলে হয়েছে, এরকম একটা ফোন আমার কাছে যায়।
ওকে,
তো আমি অনেক আনন্দিত, অনেক খেলাধুলা থুয়ে আমি দৌড়ে বাড়ি দিয়েছি, মা আমার সন্তান হয়েছে, আমি বাপ হয়ে গেছি। তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার হাতে কোনো টাকা ছিল না, আমার মা 2000 টাকা দেয়, আমি ঢাকা আসি, আসে আমি আমার সন্তানকে দেখি, আমি অনেক খুশি, অনেক আনন্দিত আমার সন্তানকে দেখার পরে, আমি আমার স্ত্রীর প্রতি আরো আমার ভালোবাসা অনেক বাইরে গেছে।
এভরি ইভিল ম্যান, এভরি ব্যাড ম্যান, আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা খারাপ মানুষের মধ্যে একটা করে ভালো মানুষ আছে, প্রত্যেকটা মানুষই ওই যাবারও বলি 6টা রিপু নিয়েই পৃথিবীতে আসে, সামহাও এই 6টা রিপু একেবারে মহামানব যারা তাদের কথা আলাদা, আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, ঘৃণা আছে, হ্যাঁ, এই এই 6টা রিপু, এই যে 6টা রিপু আমাদের মধ্যে কোনো রকম ভাবে আছে, এবং 6টা রিপুই হচ্ছে শক্তি, এই শক্তিটাকে কোনোভাবে শেষ করা যায় না। বিজ্ঞান কিন্তু কথাটা বলে সবসময় যে শক্তি কখনোই শেষ হয় না, শক্তি কি হয়, শক্তির রূপ পরিবর্তিত হয়, কিন্তু শক্তি কখনোই শেষ হয়ে যায় না। এই 6টা রিপু মানুষের মধ্যে শক্তি হিসেবে আছে, যে মানুষটা এখানে আজকে কনফিউজ করতে এসছে এবং কিংবা আসবে কিংবা এসেছে, তাদের মধ্যে কোনো না কোনোভাবে এই 6টা রিপু তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, এবং যে কারণে তারা জীবনে এত এত ভুল করেছে, কিন্তু ওই মানুষ এই 6টা রিপুর বাইরেও একটা চমৎকার একটা মানুষ আছে। এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে ওর যখন সন্তানের কথাও বলছে, ওর চোখে পানি চলে এসছে, তার মানে ওর মধ্যে একটা কোমল পিতৃত্ব আছে, ওর মধ্যে ভালো মানুষই আছে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটিতে যে আমরা আসলে ব্যালান্স করতে পারি না, অনেকেই পারি না, যে কোনটা ভালো সেটাকে জীবনে নেয়া, কোনটা মন্দ সেটা থেকে দূরে থাকা। কজ আমরা কখনো কখনো বাধ্য হই, কখনো কখনো ইচ্ছাকৃতভাবে করি, কখনো কখনো বুঝি এটা করা ঠিক না, তারপরও আমরা সেটা করি। ঠিক আছে, তো আপনার জন্য একটা গুড নিউজ যে আপনি পিতা হলেন, তারপর?
তো আমি অনেক খুশি হই যে না, আমি পৃথিবীর মালিক, আমার সন্তানের মুখ দিকে বলি আমি পৃথিবীর মালিক, আমি অনেক মানে আনন্দিত, এবং আমার সন্তানটা অনেক সুন্দর, রাজপুত্রের মতো সন্তান হয়েছে আমার। তো আমি ওই জায়গায় মাসখানেক থাকি, থাকার পরে আপনার মানে আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে ছিল, মামাতো ভাইয়ের বিয়ে ছিল, চিন্তা করলাম দেশে গেলে আমার আইতেই বসে বিয়েটা খাইতে একলো দিই, আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাবো। তো মাসখানেক বিয়েটা খাই, আমি আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাই।
আচ্ছা,
দেশে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখন তো কিছু করতে হবে, দেশে ঘুরলে চলবে না, সন্তান হয়েছে, টাকা পয়সার দরকার আছে, আর আমার যে জমানো টাকা ছিল সব আমি শেষ করে ফেলেছি। তখন কি করলাম, আবার গাড়ি লেনে আইলাম মিরপুর, আইসা মনে করেন কি আবার গাড়ি লেনে ঢুকলাম, পিক আপ লেনে ঢুকলাম। তো কথা হচ্ছে আয়োজনের আন্ডারে থাকি, তো ওই ইনকাম করার পরে যা মন চায় তা দেয়, মানে পুরোপুরি বেতন পাই না, নিজে চলতে হয়, কিছু টাকা বাড়িতে দিতে হয়, বাড়িতে সংসার আছে, তেমন একটা পুষে না, মাস 3-5 মাস করলাম, করার পরে আবার দেশে চলে গেলাম। দেশে গিয়ে আবার অন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছি, পাইতেছি না। তো আমার ওয়াইফে কইতেছে, তখন আমার শ্বশুর কি করলো, শেখের টেকের যে দোকান ছিল, দোকান বেচা আদাবর 13 নম্বর একটা রিস্কার গ্যারেজ কিনছে। আমার ওয়াইফ বলতেছে তুমি এক কাজ করো, তো আমার বাপের কাছে যাও, দেখো উনি কিন্তু চাকরি মাকে দিতে পারে কিনা, প্লাস দোকান কিছু না পাও, তারপর রিস্কা মিশা চালাই দাও, যে কটি খামাই তোর খামাও, টাকার দরকার আছে। তো আমি আমার এই জায়গায় আসি, তো এই জায়গায় আসার পরে আপনি আমার শ্বশুরে যারা গাড়ি চালাইতো এদের থেকে গাড়ি আমার দিত, আমি হাফ বেলা চালাইতাম, এবং আমার খাওয়া দাওয়া আমার শ্বশুর পে করতাম, দৈনিক আমি 100 টাকা করে দিতাম। তো এক মাস থাকি, এর ভিতরে হয় কি যে আমার যে শালি, ছোট ছোট শালি, ওর নাম চম্পা, ওয়ে কিন্তু ওই বাসায় থাকতো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে JBSB আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ JBSB আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2 তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
জটনি হিজড়া বলতেছে, ওই আমার এক মাইয়া বিয়ে দিছিল, আমি ইয়া নাতিন পাইছি না, আমি জটনি হিজড়া হয়ে গেছি, ও সবুজ বলতেছে আমি জোসনা হয়েছি না, তুই কেন পারবি না, খোদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার কাছে উঠাই নাই, এই উপর থেকে তো নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
সোমা হিজড়া থাকবে পার্ট 2 তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2 র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1 টা শুনে নেবার জন্য, পার্ট 1 যেখানে শুভ হিজড়া কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় JBSB আনসেন্সর্ড পার্ট 2। আমরা ফিরে আসছি 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রহিম, তারপর
মাসখানেক থাকি, ওদের মধ্যে কিছু অনৈতিক কাজ কাম পাই, এগুলো আমার পছন্দ না, ভালো লাগে না, প্রতিবাদ করতে পারি না, তাছাড়া মানে না। তখন আমি আবার দেশে চলে যাই। দেশে চলে গিয়ে আপনি ধরুন 2013 সালের দিকে আপনার রাত্রেবেলা কান্দাকুটি করে, আম্মা চিল্লাফাল্লা করে, এই করে মনে করেন আম্মা কান্দাকুটি করে, এমন সহ্য হয় না যে একটা মানুষ তোর এত কষ্ট করে হাসপাতালে সুস্থ মস্ত করে আনলো, এখন তুই সুস্থ হয়েছিস, কোন একটা কিছু করলে কর, নাহলে বাসায় বেশিক্ষণ থাকেন না, বাইরে থাকেন, এই ধরনের কথাবার্তা বলি, এবং কি আম্মার গায়ে হাতও তুলে। আমি আমার রুমে ছিলাম, তো আমার মা মানে চিল্লা মানে আমার আব্বা আম্মা ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, মা কান্দাকুটি করে, মারে মনে মারছে, কান্দাকুটি করতেছে। তখন আমি ওই তখন রাত্র 12:30 বাজে, আমি রুমে তুমি লাইট চালাই, মনে করেন গিয়ে আমার বাপের একদম তাফাই ধরে লেগেছি।
এটা কি নিয়মিত করতো বাবা মা ঝগড়া?
না মানে নিয়মিত বলতে গেলে কম কম হইতো, তাদের মধ্যে ঝগড়া যদি হইতো প্রায় সময় হইতো, কিন্তু আমি সবসময় খেলে সহ্য করতাম, কিছু বলতাম না। তো ওই দিন আমি গিয়ে করছি আমার বাপের ধরে ফেলেছি, এত কষ্ট করলো তোর লাগে মহিলাটা, তুই আর এই মহিলার কালে খালি সবসময় করে নির্যাতন করস, আজকে মেরে ফেলাম। তখন আমি গিয়ে বাপের ধরি এবং মাইক দূর করি।
আপনি মার গায়েও হাত তোলেন, আপনি বাপের গায়েও হাত তোলেন, আপনি কত বড় ভুল করেছেন, কত বড় পাপী, কি করেন আপনি? বাবাকে সুস্থ করে নিয়ে আসলো আপনার মা, বাবা মায়ের বিষয় সেটা বাবা মা দেখবে, সেখানে সন্তানের কোনো কিছু করার নেই। শিক্ষিত হওয়াটা খুব জরুরি, এই জন্য খুবই জরুরি। ইভেন এটা শিক্ষিত পরিবারের মধ্যে যে হয় না সেটা বলা খুব মুশকিল। এই শিক্ষা মানে একাডেমিক শিক্ষার কথা বলছি না, যে মানে যে শিক্ষাটা থাকলে অন্তত এই ধরনের ভুল মানুষ এই ধরনের ভুল অন্তত চিন্তা করবে না। কি করেছিলেন আপনি? বাবার গায়ে হাত তুলছেন বলতে আপনি কি করেছিলেন?
প্রথম যাই গিয়ে আমার বাপের মানে কলাটা দূরে ফেলাই,
ওকে,
দূরে মানে নিচে নামায় ফেলাই, এবং কি আমি আমার বাপের গুশিও দিই, এরকম করি। তখন বাপের চিল্লাগুলা করে, এবং কি আমার চাচারা আসে, চাচাতোরা আসে, মানে আমার মারবো এরকম। তখন তাদের সাথে আমার গেঞ্জাম হয়, জগাদাডি হয়, নিয়ে পরবর্তী সালিশ অবশ্যই।
সালিশ বলতে
গেলে আমার চাচা রাইস আমার মার দূর করে। আমার কথা হয়েছে কি, যে আমার বাপ এত অসুস্থ ছিল, আমরা খায় না খায় দিন কাটাইছি, যেমনি খাটাইছি, কারোর কাছে 2 টাকার জন্য যাইনি, আমরা যেভাবে হোক চিকিৎসা মিকিৎসা করে আনছি, আমার চাচারা কেউ যদি মানে যায় নাই, কিন্তু এখন কেন আসতো তোমরা? এখন তো এখন আসছে ঝগড়া করার জন্য আসতো।
এটা আপনার কথা?
হ্যাঁ,
আপনাকে তো থাবড়ানো উচিত ছিল, সবাই মিলে গ্রামের লোকজন, সমস্ত লোক মিলে আপনাকে থাবড়ানো উচিত ছিল। আপনি আপনার জায়গাটায় কি মনে করেছেন, যে আমি আমার বাবাকে সুস্থ করে নিয়ে এসেছি, সুতরাং আপনার বাবার গায়ে আমি হাত তুলবো, সেটা নিয়ে কেউ বলার কিছু থাকবে না, এটা কি আপনি এখনো বিলিভ করেন?
না না, মানে তখন করতাম আর কি, তখন লাগছিল।
আই এম লুজিং মাই টেম্পার, আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই এম লুজিং মাই টেম্পার। দেখেন, ও খুন করে এখানে কনফিউজ করতে আসেনি। গত সপ্তাহে আমরা প্রচার করেছিলাম 7 জন খুনির গল্প, 7টা খুন করেছে, খুন করে খুনি পলাশ। খুনি পলাশের গল্প আমাদের অন্তরে যতটা দাগা দিয়েছে, তার চাইতেও ভয়াবহ রকমের দাগা দিচ্ছে আজকে অন্যরকম আরেকজন খুনির গল্প আমি বলবো। বিকজ যে সন্তান মায়ের গায়ে হাত তুলে ক্ষমা চায় না, যে সন্তান একটা অচেনা অজেনা মেয়েকে বিয়ে করার জন্য মায়ের পা ধরে অনুরোধ করে, সে সন্তান মায়ের গায়ে হাত তুলে তার কাছ থেকে মাপ চায় না, এবং এই একটা ভুল করবার পরে সে পরবর্তীতে আরো বড় ভুল করে, সে বাবার গায়ে হাত তুলে, এবং এর যে কি ভয়াবহ রকমের শাস্তি, এটার আপনি কি শাস্তি দিবেন? এটা এটার তো আসলে আইনি শাস্তি বলেন, পারিবারিক শাস্তি বলেন, সালিশি শাস্তি বলেন, কোন শাস্তি তো আসলে এনাফ না, এটার তো মানবিক শাস্তি হওয়া উচিত। এবং ওর ভেতর থেকে যদি বিবেক বোধটা না জাগে যে কত বড় অপরাধ করেছে, খুবই নোংরা, খুবই ভয়াবহ, মানে এটা চিন্তা করা যায় না। তো আপনি এই কাজটা করলেন, পরের দিন সালিশ বসলো আপনাকে, সালিশে আপনার গায়ে হাত তুললো, তাই তো?
তারপর এটা এরকম ভাবে মানে মিলায় আমাদেরকে, মানে আমার আম্মা আব্বাকে মিলাইয়া দেয়, মানে সংসার জগে দিতে না হয় এরকম কিছু করা হয়। তখন আমি আবার ঢাকা চলে আসি, কেরানীগঞ্জে আমার একটা
আপনার বউ কোথায় তখন?
দেশে। তখন
দেশে আপনার বাবা মায়ের কাছে?
জি।
তারপর
তো আমি,
আপনার বউ কিছু বলে না এই ঘটনার পরে আপনাকে?
না,
কিছুই বলেনি।
না, তার সাথে আমার এই ধরনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। মানে ঠিক, আমি রাগি ছিলাম দোকান থেকে, মানে আমি অন্যায় দেখি, মানে প্রতিবাদ করতাম।
এটা প্রতিবাদ বলে না, এটা বলে অন্যায়। অন্যায়ের প্রতিবাদটা খুব সুন্দরভাবে হওয়া উচিত, এটা অন্যায় করেছেন আপনি। বাবা মায়ের মধ্যে যত রকমের ঝামেলায় থাকুক না কেন, আমি আমার খুব
খুব কাছের একজন বন্ধুর গল্প আপনাদেরকে আজকে বলবো। খুবই লিটারেট ফ্যামিলি, ঢাকা শহরের খুবই অভিজাত একটা ফ্যামিলি। তারা বাবা এবং মায়ের মধ্যে সমস্যা ছিল এবং সে মেয়ে ছিল, সে ভেতরে ফিল করতো এরকম যে আমার মাঝে মাঝে মনে হয় আমি আমার বাবাকে খুন করে ফেলি। সে ফিল করতো এরকম, ভেতরে অনুভব করতো, কিন্তু কোনোদিন বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। আপনার ভেতরে খারাপ লাগতো, লাগাটা ঠিক আছে, আপনার লাগতেই পারে, কারণ আপনি হিউম্যান বিং, আপনি পছন্দ করছেন না বাবা মায়ের মধ্যে ঝগড়া, কোনো সন্তানই পছন্দ করে না। কিন্তু সেটার জন্য আপনি কেন স্টেপ নেবেন? আপনি যদি এরকম হতেন যে আপনি বয়স অনেক অল্প, আপনি বোঝেন না, সেখান থেকে এক ঘন্টার একটা ভুল হয়ে গেছে, সেটাও একটা কথা ছিল, আপনি তখন অনেক বেশি ম্যাচিউর। এই গল্পটা থেকে আমি আজকে একটা কথাই বলতে চাই, এরকম ফ্যামিলিতে আমি জানি ঢাকা শহরে হয়তো, বা যারা আমাকে শুনছেন চিটাগং এবং কক্সবাজারে, এরকম অসংখ্য ফ্যামিলি আছে যেখানে বাবা মায়ের ঝগড়া হয় এবং এটা সন্তানদেরকে পীড়িত করে, মানসিকভাবে অনেকখানি অসুস্থ করে ফেলে। এটা যদি হয় হোক, লেট দেম ডিসাইড। তারা এমন কেউ যে এখানে আপনার কোন ধরনের কোন সমাধান নেই। আপনি চাইলে বাবাকে বলতে পারেন যে বাবা এটা আমার ভালো লাগছে না, তুমি এটা করো না। আপনি চাইলে মাকে এটা বলতে পারেন, বারবার বলতে পারেন যে এটা দ্বারা আপনার কি ক্ষতি হচ্ছে, অর আপনি তাদেরকে তাদের থেকে সেপারেট হয়ে যান যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু তাদের ব্যাপারে আপনি এই ধরনের ভয়াবহ কোন স্টেপ, এটা প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এগেইন আই এম রিপিট, প্রশ্নই ওঠে না, অফকোর্স নট। বলুন তারপর।
তখন আমি আমার কেয়ারিগঞ্জে এক ফুফাতো ভাই থাকে, সে জায়গায় হোটেলে ব্যবসা করে, তো আমি তার বলি যে আমার একটা চাকরির খুব দরকার। তখন সে বলে ঠিক আছে আয়, আমার চাকরি বাকি আছে, একটা ব্যবস্থা করে দিব আমি। তখন যাই, যাওয়ার পরে চাকরি হয় না, তো তখন আমাদের জায়গাতে সিএনজি নিয়ে দেয়। তখন আমি ওই জায়গায় কেয়ারিগঞ্জে সিএনজি চালাই। সিএনজি চালানোর পরে আপনার এর ভিতরে আমার ওয়াইফের সাথে আমার মার সাথে একটা দ্বন্দ্ব হয়।
ওকে,
মানে সহবরতের দিন ছিল, তো আমার মার সাথে ঝগড়া হয়, সে আমার ফোন দিয়ে বলতেছে আমি বাড়িতে থাকবো না, ঠিক আছে ঢাকা চলে আসবো।
আচ্ছা,
ঢাকা চলে আসবি কি? আমি থাকবো না, এত কিছু জানতে চাই, আমি থাকবো না এই বাড়িতে, ঢাকা চলে আসবো। তো এই ছেলে আমি রাখি চলে আসবো, ঠিক আছে। সে আমার সাথে অনেক রাগারাগি দেয়, আমি তার সাথে তখন রাগারাগি দেয়, গাড়ি চালাতে থিমে গরম, ঠিক আছে তো যেটা মন সেটা করতি, ঠিক আছে। ওই কি করে ছেলেটা রাখিয়ে চলে আসে ঢাকা, আইসা আর বাপের বাসায় আসে। আসার পরে আমি কি করি, আবার এই সপ্তাহখানের ভিতরেই চার পাঁচ দিনের ভিতরে তার সাথে আমি যোগাযোগ করি, যাই ওদের বাসায় কথাবার্তা বলে আসি, ঠিক আছে। চার পাঁচ দিনে চাইছে বেড়ে চলে জায়গা দেশে জায়গা। তো এদিকে কিন্তু বাচ্চা দেশে রাখি, এই বাচ্চাটা কিন্তু তখন বয়স আট থেকে নয় মাস বয়স, তখন বাচ্চারা আমার মায় পালে, নচুর কাল থেকে আমার মায় পালতো বাচ্চাটাকে। তখন কি করে, সে ওই বাসাতে থাকে এবং আমি আমার কাছে খবর যাই যে সে আদাবর 17 নম্বরে যায়। 17 নম্বর হচ্ছে সোহাগের বাসা।
ওকে,
তো আমার কাছে খবরটা যায়, মানে আমি যখন ওদের বাসায় যাই গেছিলাম, তখন আমি ওই এলাকা মানে ওই জায়গার দুই একজনের মোবাইল নাম্বার নিয়ে আসছিলাম, তো আমি ফোনে জানতে পারি যে 17 নম্বর যায়। তখন আমি আমার শ্বশুর খারাপ বিহেভ করি, মানে ফোন দিয়ে রাগারাগি দেয়, আপনি আদাবর 17 নম্বর গেছে, কার কাছে জিগে গেছে, আপনাকে জিগে গেছে যে আদাবর 17 নম্বর যায়, যে নাম বললেন যে তোর সমস্যা কি আনতেন, যে আমার কাছে শব্দ নেটওয়ার্ক আছে, শব্দ না খবর আসে কি আমার কাছে, তুই নেটওয়ার্ক কস। পরে কি করে, এই আমার শ্বশুর কি করে, আমার ওয়াইফের ওনার একটা বোন আছে, ওনার বোনের কাছে দিয়ে দেয়, বোনের পাশে হচ্ছে টিকে ভাড়া, টিকে ভাড়া আমি তার দেখা করতে চাই, সে আমার সাথে দিকে আমার বডি দেয় খুব দিবে আমার ওয়াইফে, যে তোর খুব এফালাম ওয়ান করলাম ট্যান করলাম অনেক জি দুটো জায়গা। পরে আমি কি করছি, আমার হাতে একটা মোবাইল ছিল, মোবাইলে মেসেজ দেবেন গেছিলাম। তারপরে আমি আবার
আপনার সঙ্গে এরকম ব্যবহার করার পিছনের কারণটা কি? কারণ আপনি তার গায়ে হাত তুলতেন, আপনি তার কথা মতো চলতেন না, তাকে আপনি মানসিকভাবে অশান্তিতে রেখেছেন এবং তার দিক থেকেও কিছু প্রবলেম ছিল,
এরকম
কিছু মিলিয়ে আপনাদের মধ্যে বনি বনা হচ্ছিল না, তাই তো? আপনি জোর খাটাতেন তার উপরে, যে কোনো বিষয়ে জোর খাটাতেন।
জি।
ওকে,
তখন
আপনি বুঝতেই পারছেন ওর ভিতরে অ্যারোগেন্সিটা কত বেশি, যে এই ধরনের অ্যারোগেন্ট মানুষের সাথে সংসার করাটাও কতটা ডিফিকাল্ট। বিকজ যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সে তার বউয়ের সাথে কেমন আচরণ করতে পারে, আমরা অ্যাজিউম করতে পারি এই জায়গাটা থেকে, যদিও সেটা উচিত না। তারপরও বলছি যে ওর অ্যারোগেন্সি লেভেলটা কতটুকু হতে পারে, এবং এগুলো জীবনের অপরাধ, অফকোর্স ইটস আ গ্রেট গ্রেট কি বলা যেতে পারে, অনেক বড় মাপের অপরাধ এগুলো, বলেন।
তারপরে আমি আমার শ্বশুরের কাছে যাই, গিয়ে বলি যে সেলিনা আপনার বোনের বাসায় আসার নিয়ে আসেন। তো আমার শ্বশুরে ঠিক আছে পরে আনবেন, আমি আবার গাড়িতে যাই, কিন্তু ওই যে জায়গায় থাকতো আমার সন্দেহ, ওইটা আমার ভালো লাগতো না, একটা ভয় লাগতো,
সন্দেহ তো হবেই কারণ ওর সম্পর্কে অনেক আজেবাজে কথা শুনেছেন আপনি।
হ্যাঁ, ভয় লাগতো। তো আমার শ্বশুরে কি করে, যা ওই জায়গায় গিয়ে মনে করেন কি, এই মানে যে শুনে যেন আমি আমার মোবাইল ভাঙিয়ে ফেলাইছি, চিল্লা ফাল্লা করছি। তো তারপর ওই সময় একটা বিচার বসায় আমার যে চাস্ত ভাই থেকে মঞ্জিল নাম আমাদের বাড়ির পাশেরই, এবং আমার শ্বশুর বিচার বসায় পরে মেয়ের জিজ্ঞেস করে, এনে বিচারে বলে মেয়ে বলতেছে আমি খাবো না এরপর, ঠিক আছে এরপর খাবো না। তখন আমাদের চাচারা মেমোরি বলতেছে যে দেখ আরে এই এর ভাত না খাস, দেখ এগুলো কোনো জায়গায় তোর বিয়ে করলে আরেকজনের ভাত খাইতেই হবো। সে মনে করস কি প্রথম সঙ্গে সুখ না হলে তো পরের সঙ্গে সুখ হয় না, অনেক বুঝাইছে। তখন মেয়ের বাপে কইতেছে কি মেয়ে খাইবো না কি আমি দেখবো, খাইবো না মানে মেয়ের দিন থাপর তুপর দিচ্ছে, দিয়ে একটু ওদের কাছে সময় চাইছে যে একটু সময় দেন আমি মেয়ের বুঝিয়ে সুঝে আসে পরে আবার দেওয়া যেমন। তখন কি করে সে মেয়ের নিয়ে আবার ডাকা আসে, আমি আবার তখন কেরানিগঞ্জে চলে যাই। তখন সে ডাকা তাহে আমার কাছে ভালো লাগে না, মানে ভালো লাগে না কি, সারাক্ষণ তার প্রতি আমার সন্দেহ লাগি তাহে যে কোন জায়গায় কি করে,
আর নিজের নিজে মানে তখন নিজের বিবেকে নিজে অপরাধী মনে করি যে না দুষ্ট আমার, আমি তার সাথে খারাপ ব্যবহার করে আছি, এই জন্য সে আমার এই ধরনের খারাপ বিহেভ করছে, এইগুলো আমি তখন নিজের বিচার নিজে করি। তখন তার সাথে আমি যোগাযোগ করি, কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে সে আবার কথা দেয় যে কেরানীগঞ্জে বাসা নিতে। তখন ছেলে কিন্তু আমার দেশে, কেরানীগঞ্জে বাসা নিলে আমি তো দেখ আমার তখন মোটামুটি আদর্শ থেকে দেনা দোনা আছে, তাছাড়া আমি কামাই রুজি করি, মনে করছি বাড়ি তো টাকা পয়সা দিতে হয়, অন্তরে নিয়ে ঢাকা শহরে থাকতে গেলে মনে করছি আমার রুম ভাড়া নিতে আমার খরচটা বেশি বেড়ে যাবো, আমি চাকরি বাকরি করুম সমস্যা কি। তখন তার সাথে আমার যোগাযোগ কথাবার্তা হয়, তখন আমি কেরানীগঞ্জে রুম নেই, রুম নেওয়ার পরে আপনার সে আবার দেশে যায়, দেশ থেকে মানে কিছু হান্ডি পাতি লাগছিল এগুলো নিয়ে আবার ঢাকা আসে। এর ভিতরে সে একটা গার্মেন্টসে মানে এমব্রয়ডারি চাকরি নেয়, ঠিক আছে, 4,000 টাকা বেতন, মাস খানেক যাওয়ার পরে সে করে কি আপনার ওই এমব্রয়ডারিতে বেতন পায়। তো বেতন পায় সে আমাকে বলে না যে তখন আমার কিছু টাকা দেওয়া ছিল না, আপনি কি বেতন পাইছিস না, 70 তারিখ হয়ে গেছে বেতন পাঁচটা ধরে বলছে 10,000 টাকা বেতন দিবো, একত দিক কথা তুই মিথ্যা বলতেছিস, আর তুই এমনি মিথ্যা বলস, অসত হয়ে গেল আমার ঝগড়া, ঝগড়া হয়ে গেছে, আমি এক থাপ্পড় দিচ্ছি যে আমি আবার গেছি গাড়িতে, আর দেখেছি গেছি বেতনটা তো লেয়া ডাইরেক্ট মানে অগ বাসা, অগ বাসায় বলতে গিয়ে গেছে অন্য জায়গায় গেছে, হ্যাঁ বাসায় যায় নাই, আর দুই বাসায় গেছে, দুই বাসায় বাসায় গেছে। তো এই দিক দিয়ে 15-20 দিন হয়ে গেল আমি মানে হোটেলে খাই, মানে আমার ভালো লাগে না, আর ওর প্রতি গেলে আমার আবেগ কালি আমি অজন যাইতো তখন আমি অনেক কান্দতাম, এবং কি আমার সবসময় আমি আমার বিবেককে দোষী করতাম, আমি বলতাম যে না দুষ্ট আমার, অন্যটা আমার, কারণ আমি যদি এগুলো না বলতাম তাহলে তো এই ঝগড়া হইতো না, তাই দুষ্ট আমি করছি, অতএব সে দুষ্ট করে না, আর সে তো যে অনেকভাবে থাকে যদি আবার কোনো কিছু হয় আবার ওই দিক দিয়ে ভয় পাইতাম। তখন তার সাথে আবার যোগাযোগ করি, আমি যোগাযোগ করার পরে ও এই বিষয় নিয়ে আবার আমার শ্বশুর সাথে আমি রাগারাগি দেখাই যে আপনার মেয়ে আমার কিন্তু আমার অনেক ঝগড়ার সময় অনেক গালিগালাজ করে, তখন আমি আপনার এই আমার শ্বশুরে বলি যে আপনার মেয়ে যে ধরনের কথাবার্তা বলে আজকে আত্মীয় বিদ্যুৎ দিকে আমি আপনি কিছু করতে পারতেছি না, আজকে আত্মীয় সাথে অন্য কোনো জায়গায় হইতো তাই দেওয়া গেল কি আপনার মানে জুতার মালালে আপনি ঘুরতে দিত,
এটা বলতেন আপনি?
হ্যাঁ এই কথা আমি বলি, তখন আমার শ্বশুর আমার সাথে অনেক বাজে বিহেভ করে, অনেক গালিগালাজ করে, রাগারাগি দেখায়, রাগারাগি দেখানোর পরে আমি কি করি আর ওদের বাসায় যাই না, কিন্তু আমার ওয়াইফের অনেক মিস করতাম আমি, আর আমি সবসময় মানে আমার নিজের দুষ্টা দিয়ে স্বীকার করতাম, আর এদিকে অনেক কান্নাকাটি করতাম, ওর বড় বোন অনলাইন কথা হইলো, কথা হওয়ার পরে আমার ঠিকানা দেয় যে ওর বাপের কাছে যাওয়ার, বাপের কাছে গেলে তো কোন জায়গা আছে বলে দিব, তো ওর বাপের কাছে যাই, যাওয়ার পরে আমার যে মঞ্জিল ভাইয়ের যে আরেকটা বিচার বসা, বিচার বসায় মঞ্জিল ভাই আমার মাইক দূর করে, আর মঞ্জিল ভাই আমার বলে যে এরপরে আমার মামার আবার আমার মঞ্জিল ভাই কিন্তু আমার শ্বশুর আপন ভাই না, যে এরপরে কোনো কিছু হইলে তুই আমার কাছে বলবি, আমার মামাকে কিছু বলবি না, ঠিক আছে। তো আবার যাই, আবার এই আমার শাশুড়ি এবং মঞ্জিল ভাইয়ের আম্মা আমার ওয়াইফের নিয়ে যায়, কেরানীগঞ্জে নিয়ে যায়, ওরা ওই জায়গায় মনে করেন কি বেড়াইটা রাতে চলে আসে, তখন আমাদের গ্যাপ ছিল মাসখানেক গ্যাপ ছিল, তখন আমি রাত্রে মানে আমার ওয়াইফের কাছে যাই, তখন সে মানে না করে আর কি বিষয়টা নিয়ে, মানে পরবর্তী যেদিন যাই তখন সে মানে বিষয়টা নিয়ে রেপ টেপ মনে হয় তার কাছে এরকম লাগে,
মানে সে মনে করে এটা রেপ, ওকে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি রেপ, ইট ইজ অ্যাবসলিউটলি রেপ, মানে এগেইন আই এম রিপিট, কজ স্ত্রীর অনুমতি ব্যতীত যদি তাকে জোর করে এ ধরনের কাজ করা হয় স্টেট পলিসি থেকে, স্টেট ল থেকে, এটা এক ধরনের নারী নির্যাতন এবং এটা রেপের পর্যায়ে পড়বে। যদিও এই ঘরের ভেতরের এই বিষয়গুলো নিয়ে আমাদের আইনি বলেন বা আমাদের সচেতনতা জায়গাতে বলেন তেমন একটা উচ্চবাচ্য আমরা আমাদের মিডিয়াতে তেমন একটা চোখে পড়ে না, বাট এর স্পষ্টত আইন যে স্ত্রীর অনুমতি ব্যতীত এবং ভাইস ভার্সা যদি বলা যায় যে যদি কাউকে জোর করা হয় তাহলে এটা রেপ। এটা মানে এরকম না যে আপনি বিয়ে করেছেন মানেই তার উপরে আপনার একেবারে চরম পর্যায়ের অধিকার, আপনি যা ইচ্ছা তাই করবেন, নো। এবং সেই জায়গা থেকে স্টেট পলিসি হচ্ছে, ল হচ্ছে যে এটা রেপ এবং এটা শাস্তি আছে, যদি কেউ ক্লেম করে, যদি কোনো নারী ক্লেম করে তাহলে এটা নারী নির্যাতন মামলা, এটা শাস্তি আছে, ওকে। হ্যাঁ তো আপনি যেটা বললেন উনি বলেছে এটা রেপ, অফকোর্স
মানে এরকম নেয় আর কি, ঠিক আছে, মানে সে মানে
সেভাবে এটা নেয়, সেটা আমার কাছে মনে হয়, আপনার কাছে মনে হয় এটা?
জি, মানে জোরপবস্তি যা হয় আর কি, যেন আমাদের মাঝে 7-10 দিন 15 দিন পর যাওয়া হইতো, সে নিজের থেকে আসতো, আর এক দেড় মাস গ্যাপ গেছে, সে আমি তখন তার কাছে যাই, যাওয়ার পরে সে এটা মানি নেয় না, ঠিক আছে, মানে আমি বলি তো কোনো জ্বর আছে শুনলে না, কোনো সমস্যা না, কনসেপ্ট প্রসেস না, তার সমস্যাটা কি? তো আমি যাই, তো এই বিষয়টা নিয়ে রেপ টেপ নেয়, এবং কি তারপরের দিন আমার কিছু মেডিসিন আনতে বললে যা আমাদের মানে বিয়ের পরে তাকে মানি দেওয়া হয়েছে, তখন পুরোপুরি তাকে আমি সন্দেহ করে ফেলাই যে সে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমার সংসারে, যখন সে চলে গেছে কোনো অবৈধ কাজে সে লিপ্ত হয়েছে এরকম আমি ভাবি
এই ঘটনার প্রেক্ষাপটে।
হ্যাঁ আমি তাকে বুঝতে দিই না যে আমি
তাহলে আমার একটু কনফিউশন আছে। প্রথম কথা হচ্ছে এই বিষয়টা তো আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা তো স্বাভাবিকই ছিল, তার মানে যখন সে গ্যাপে ছিল অন্য কোথাও ছিল, তার পরবর্তীতে আপনি যখন তার সঙ্গে যেতে যাচ্ছেন তখন সে বাধা দিচ্ছে,
এবং
প্রথম পর্যায়ে বাধা দিয়েছে, এরপরে যখন আপনি জোর জবরদস্তি করেছেন এক পর্যায়ে সে আপনাকে কিছু মেডিসিন আনতে বলেছে, তো মেডিসিনের জায়গা থেকে কি আপনার সন্দেহ হলো যে কেন সন্দেহ হলো?
আমাদের বিয়ের পরে মনে করেন কি বাসরাতের পরে সে এরকম মেডিসিন চাইছে, আমার সন্দেহ হচ্ছে যে সে কোনো অনৈতিক কাজকাম করছে, কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত ছিল সে, এরকম আমার মনে হয়।
ওই জায়গা থেকে বোঝার জায়গাটা থেকে যেভাবে হোক বুঝে নিয়েছে, ওকে। জি
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য।
হ্যাঁ রহিম, তারপর আপনি তখনই সন্দেহ করলেন যে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে ইনভলভ। ওকে, তারপর
এরকম সংগ্রহ করি, আবার দেখা গেল কি আমি অনেক কিছু পাই, ওর মোবাইল নাম্বার টাম্বার পাই, ঝগড়া করলে আবার চলে আসে, আবার আমি ওদের কাছে আসি, ওনার বাপের হাতে পায়ে দুরিয়ার মধ্যে আমার ছেলের দেশ থেকে আনি, ঠিক আছে, ওই জায়গায় আনি, সে বলে যে আমার ছেলের এনে দাও, এনে দিই, ছেলে তো সে বাপের কাছে আসা পরে আবার ওই ওর বাপের হাতে পায়ে দুরিয়া আমি আমার ওয়াইফের নিয়ে যাই। তো এইভাবে চলতে থাকে, এরকম কাহিনী প্রায় 3-4 হয়ে গেছে।
ওকে,
হওয়ার পরে লাস্টে আপনার একবার হয়েছে কি, আমি কেরানীগঞ্জ ছেড়ে দেবো, এর ভিতরে অনেক কাহিনী হয়ে গেছে কেরানীগঞ্জে, তো আমি কেরানীগঞ্জ ছেড়ে দিয়ে ঢাকা আসি, তো ছেলের সাথে ছিল, তো ছেলে নিয়ে ওরে নিয়ে দেশে চলে যাই। ওর আমার দলকে ওর দেশে থাকবে, আমি ঢাকা কিছু করবো, একদিকে আমি দিলাম থাপড়, থাপড় দিছি, থাপড় তো খাই আমার অনেক চিল্লা ফাল্লা করছে, করার পরে আমি ওর রাগারাগি দেখি,
মানে বুঝতে পারছি কথায় কথায় ওনার গায়ে হাত তুলতেন, আপনি একটু এদিক ওদিক হলে গায়ে হাত তুলতেন,
থাপ্পর দিতাম আর কি, ওর আমি ঠাসকুরে চরমাতাম, যে কথায় কথা গেলে মিথ্যা কথা ঠাসকুরে এমন চরমাতাম। তখন সে আবার চলে আসে ঢাকা, চলে আসে, তো ঢাকা চলে আসার পরে হয় কি, আমার এই যে মঞ্জিল ভাই, এই মঞ্জিল ভাইয়ের বাসায় আবার যাওয়া হয়, তো এনে গিয়ে আবার বিচার হয়, বিচার হওয়ার বলে সে আসিল না বলে সে আমাদের আবার খাবে না, তো এর মধ্যে ওর বাপে সরাই দেয়, বিচার থেকে সরাই দেয়, থাপ্পর দিয়ে সরাই দেয়, খাবি না তো আগে বুঝলিকে সরাই দেয়। তো ওর সরাই দেওয়ার পরে আমি তখন মিরপুর থাকি, মিরপুর বাসা নেই, তো এর ভিতরে আমি আমার ওয়াইফকে খুঁজি পাই না, ওর বাপে নিয়ে আবার কোন বাসা নিয়ে দিয়ে রাখছে আমি তো জানি না, এরকম প্রায় সময় হইতো, যতবার আসতো ওর বাপে নিয়ে কোন বাসা দিয়ে রাখতো, আমি গেলে মানে বলতো না, ঠিকানা বলতো না, তখন মানে আমার ভিতরে মনে হইতেছে যে ওর বাপে কোন জায়গায় দিয়ে রাখছে বা এই ধরনের ওর সাথে কোনো অনৈতিক কাজকাম করা হইতেছে, আর এমনি তো তার আমি সন্দেহ করতাম। তখন আমি রাত্রে 12:00 দিকে তখন আপনার এই আমার শ্বশুরের বাসায় যখন, তখন আবার কি করছে গ্যারেজ বিচ্ছে আবার সেকেট থেকে দোকান কিনছে বাসা আদাবার 13 নম্বরই, তখন আমি রাত্রে 12:00 বাজে আমি ওনার মানে পায়ে ধরি, আর এর ভিতরে আমার ওয়াইফের আমি অনেকবার বুঝাই যে ছেলে না, আমি কিন্তু গরিব মানুষ, আমি আমার ইজ্জতের অনেক দাম আছে, আমার কাছে যদি কেউ গর্ভবতী টাকা দিয়ে বলে যে তোর বউরি যদি মানে 1 মিনিটের জন্য চাই, আমি একটা সেকেন্ড আমাকে দেওয়া সম্ভব হবে না, আমি তোর অনেক ভালোবাসি আর তোর এই সম্পদ আমার
স্বীকার করতে আপনার কাছে এগুলো যে এই কাজের মধ্যে
না না, তখন তো আর আমি বুঝতে দিতাম না।
ফাইন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও সন্দেহ করতো, সন্দেহ করে ওকে এগুলা বোঝাতো, কিন্তু ও আসলে ইনভলভ ছিল কিনা সেটা ও শিওর ছিল না, সো নোট অন দ্যাট পয়েন্ট।
আমার যত আত্মীয় স্বজন আছে আমি সবাই লাগাইছি ওর বোঝানোর জন্য। তখন আমি কি করি, রাত্রে আমি আমার শ্বশুরের বাসায় যাই, গিয়ে আমি আমার শ্বশুরে পায়ে ধরি, পায়ে ধরে অনেক কান্নাকাটি করি যে আমার ইজ্জতের অনেক দাম আছে, আমার ইজ্জতটা আপনি লীলামে বিক্রি করেন না।
আপনার শ্বশুরের পায়ে কেন ধরেন?
যে সিলিনা কোথায়, সিলিনা মানে আমার কাছে দেওয়ার জন্য, আমি জানি না
আপনি আপনার জায়গাটা থেকে একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনি আপনার শ্বশুর আপনাকে কি রিপ্লাই দিল তারপরে এই কথা করার পর, এইটা পা ধরার পর?
উনি আমাকে হুমকি দিল যে যা জানো জানো, সেই বেশি কিছু পারবি, একদম মিথ্যা মামলা দিয়ে জেলে করে দিল।
ওকে, তারপর?
তখন আমি আর এই ধরনের কিছু বলি না, আসলে না সময় হলে তোর কাছে যাইবো, এই ধরনের একটা কথা বলছে। ঠিক তার 15-16 দিন পরে সে আমার ফোন দেয়, তা আমার কাছে সে যায়, যোগাযোগ করে, এবং আমি যে বাসায় থাকতাম যে আমার আন্টিরা সবার নিয়ে আমি এর একটু বুঝান, আর দেখেন কেন বুঝানো যায়, হয়তো মনে করেন দিনের প্রতি টানার চেষ্টা করে, না তো কথাবার্তা ভালো বলে, নাচের ব্যবহার খারাপ করে, আমার সকল আন্টিরা আর মানে বুঝানোর চেষ্টা করে, এই সকল আন্টিদের সামনে আমিও ছিলাম রুমে, এমন একটা কথা বলে মানে খুব বাজে একটা বিপ, সে একটা গালি শব্দ দেয়।
এটা কি কে করে আপনার সঙ্গে,
মানে আমার ওয়াইফে?
আপনাকে করে,
আমাকে না,
কাকে?
মানে তোমার আন্টিরা বুঝে, তোমার একটা সন্তান আছে, স্বামী আছে, ঠিক আছে,
আপনার ওয়াইফকে বুঝাচ্ছে,
বুঝাচ্ছে, হ্যাঁ, ওই ওই জায়গায় দিল, ওই জায়গায় আমার ওয়াইফে একটা মানে গালি দিছে, বাজেটা গালিছে, যে সে মানে একটা খারাপ গালি দেবে, যেরকম
আপনাকে,
হ্যাঁ আমাকে,
আমাকে সন্তান। এটা কিন্তু আপনি যেটা বললেন এখানে, যে কনফেসটা করেছেন এখানে, সেটা আমি মনে করি যে ইউ ডিজার্ভ দিস, বিকজ আপনি একের পর এক
যে ধরনের অন্যায় করে যাচ্ছেন, আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট করতেন? রেসপেক্ট বুঝেন, আপনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন? আজকে একদম জেবিএসবিতে এসছেন, এখানে লুকানোর কিছু নাই, নিজেকে বড় করতে আসেন, নিজের ভুলগুলো স্বীকার করতে এসছেন। সহজ করে বলেন তো, আপনি আপনার ওয়াইফকে সম্মান করতেন?
আমি অনেক সময় করতাম, অনেক সময় করতাম না।
সম্মান বলতে আপনি কি বোঝেন?
দাম দিতাম অনেক সময়, দেখা গেল সে যেন আমার লাগে ভালো ব্যবহার করতো, অনেক দাম দিতাম তার।
দাম বলতে
মানে অনেক ভালোবাসতাম।
ভালোবাসা আর রেসপেক্ট অন্য জিনিস, রেসপেক্ট জিনিসটা অন্য জিনিস। একটা মানুষকে রেসপেক্ট করলে তার গায়ে হাত তোলা যায় না। ঠিক আছে, সংসার জীবনে যদি এরকম হয়ে গেছে যে ব্যাপারটা একেবারেই ইচ্ছাকৃত ছিল না, হঠাৎ করে হয়ে গেছে দুপক্ষের যে কোনো এক পক্ষের, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, পান থেকে চুন খসতেছে, আপনি গায়ে হাত তুলতেছেন, ওই মানুষটার সঙ্গে কেন থাকবে? এবং যে ছেলেটা কন্টিনিউয়াসলি বাবার গায়ে হাত তুলছে, মার গায়ে হাত তুলছে, একটা ভয়াবহ রকমের অ্যারোগেন্সি যার মধ্যে, সেই সেই মানুষটা কি ধরনের আচরণ করতে পারে তোর ওয়াইফের সাথে? উই গেস তো সেই জায়গাটা থেকে আপনি আপনার ওয়াইফকে যদি রেসপেক্ট না করেন, আপনি আপনার জেদ পূরণ করার জন্য কখনো বাবার পায়ে হাত ধরতেছেন, শ্বশুরের পায়ে গিয়ে পড়তেছেন, মার পায়ে গিয়ে পড়তেছেন, শুধুমাত্র আপনার জেদ পূরণ করার জন্য, তো ওই মানুষটা আপনাকে রেসপেক্ট কেন করবে? ও তো বাজে কথা বলবেই।
তখন তার সাথে আমি ভালো ব্যবহার করতাম।
আপনি ওকে ছিলেন না, আপনি যখন মনে হয়েছে আপনার মাথা ঠান্ডা তখন ভালো ব্যবহার করেছেন, যখন মাথা গরম তখন আপনি দিন দুনিয়ার কোনো দিক থেকে তাকাতেন না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। আমার মনে হয় আজকে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন যে রকচটা মানুষের আসলে সমস্যাগুলো কি হয় এবং এটা কন্ট্রোলে রাখার জন্য আসলে কি করা উচিত, বলুন। তারপর
রাজে কথা বলার পর আমার শরীর অনেক জিদুটে জায়গা, ঠিক আছে, সে আমার মানি যদি মেলে আমার সকল আন্টিরা জিভ দেখা মুখ দিয়ে দেয় এরকম একটা বাজে কথা বলে, তখন আমার অনেক জিদুটে জায়গা যে না টাকা কিছু করবো না, দেশে নিয়ে এবার ঠিক করবো, হয়তো হয় ভালোই বানালে মেরে ফেলাম, এরকম আমার জিদুটে জায়গা। তখন আমি তার দেশে নিয়ে যাই, দেশে নিয়ে যাওয়ার পরের দিন সকালবেলা আবার আমার আম্মার স্কুলে যায় আমার ছোট ভাইয়ের যে স্কুল থেকে মানে খেলাধুলো হইতেছে ওই যে স্কুলে যায়, তো বাসা খালি, আমি কি করছি হাত বেঁধে ফেলাইছি, আর হাত বেঁধে ফেলাইছি এবং কি সে জোরাজুরি কথা, তখন আমি টেলিভিশনে লাত্তি মারছি যে সব ভেঙে গেলাম ঘরের, কোনো কথা কবি না, আজকে হয়তো বালুবি নাহলে মরবি। আর হাত বেঁধে তখন তার আমি চাবুক দিয়ে অনেকটি বাড়ি দিই, 15-20টা বাড়ি দিই। তখন সে বলে ভাই একদম ভালো হয়ে যাবো, আর কোনো সাজানি করুম না, তাহলে মিথ্যা কথা কম না, তাহলে ভালো ব্যবহার করুম।
মানে আপনি মার দিয়ে তাকে বাধ্য করালেন?
এর আগে তো মনে করেন আমার আত্মীয় স্বজন যারা সবাই তারা বুঝাইছে, আমি নিজে বুঝাইতাম, যখন ঠান্ডা থাকতো মাথা তখন বুঝাইতাম যে তুই একটু ভালো হো, ভালো করে কথা, আমি তোর স্বামী, আমি তোর বড়, আমি তোর কথা কইতে পারি।
বোথ সাইড প্রবলেম, অফকোর্স ইজ আ বোথ সাইড প্রবলেম, বিকজ যদি একটা মানুষ রেগুলারলি আপনাকে বোঝাতে থাকে তাহলে আপনার কিছুটা হলো ছাড় দেওয়া উচিত, অথবা আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন আপনার সেখানে বিষয়টাকে স্টপ রাখা উচিত। ঠিক আছে, লেটস টেক সাম টাইম, সাম ডেজ অর সাম মোমেন্টস অর সাম মানে ফিউ ডেজ, অন্তত এটাকে এভাবে যেতে দাও, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা এটা নিয়ে ডিসকাস করি, পড়ছি। কিন্তু যদি আপনি গোয়ার তুমি শুরু করেন, একের পর এক গোয়ার তুমি করেই যাচ্ছেন, সেটা বোথ সাইড থেকেই একটা টেম্পারমেন্ট লুজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে বিষয়গুলো আসলে একপাক্ষিক না, শুধু পুরুষের দিকে আঙ্গুল তুলে লাভ নাই, আমার মনে হয় বোথ সাইড থেকে বিষয়টাকে মিনিমাইজ করা উচিত। এই যে গায়ে হাত তোলার পরে যখন ও সরি বললো, ও যখন, ও কিন্তু একটা পরবর্তীতে এই কাজটাই করবে রেগুলারলি, বিকজ ও যখন দেখলো কিছুতেই কথা শোনে না, গায়ে হাত তোলার পরে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে, তারপরে আরো আর বোঝানোর চেষ্টা করবে না, ও ধামধুম করে গায়ে হাত তুলবে। হ্যাঁ, এটা ওর জায়গা থেকে আবার কিন্তু খুব ন্যাচারাল, সে বিষয়গুলো খুব ক্রিটিক্যাল, একটু চিন্তাভাবনা করে মনে হয় ম্যানেজ করা উচিত। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে আমি অল্প সময় দিব, ফর 5 মিনিটস। আপনি কি আপনার ওয়াইফের সঙ্গে এখনো আছেন নাকি আপনাদের ডিটাচ হয়ে গেছে?
এখনো ডিটাচ বলতে গেলে কি ডিভোর্স হয় নাই, তবে যোগাযোগ নাই।
যোগাযোগ নেই, কত বছর যাবত যোগাযোগ নেই?
এই আপনার 3.5 মাস,
2.5 থেকে 3 মাসের মতো। এই আপনার কাছ থেকে চলে গেছে, কোথায় আছে, কিভাবে আছে আপনি জানেন না?
ওর বাপের পাশে আছে,
বাপের পাশে আছে, আপনি যেতে পারেন না ওখানে?
আমি দেখিন গেছিলাম, আমার সাথে খারাপ ব্যাপার করছে, এলাকার লোক পাঠাইছিলাম, এ নিয়ে 3টা সালিশ হয়েছে।
সালিশ হয়েছে, মানে ওরা কি চায়?
আমার ওয়াইফ যখন চলে আসে তখন আমার শ্বশুরের বাচ্চা ছিল,
বেবিটা কি হয়েছে?
বেবিটা আমার শ্বশুর মেরে ফেলেছে মেডিসিন খাওয়া।
আপনি শিওর আপনি ছিলেন ওখানে দাঁড়ায় যে আপনার শ্বশুর মারছে?
আমি নিজের চোখকে দেখিনি,
নিজের চোখে দেখেনি। সো আপনার প্রবলেম হচ্ছে আপনি অনেক বেশি ঘোরানো পেয়েছেন এবং আপনি নিজে যেটা মনে করেন সেটাই আপনি জাহির করার চেষ্টা করেন। আপনি আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যেটা বোঝেন তার উপরে আপনার যে আর বোঝ থাকতে পারে এটা আপনি মনে করেন না। আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই, এটা না হইতে পারে, ঠিক আছে, অনেকেরই হয় না, সে আপনাকে আপনার কাছ থেকে অত্যাচারিত হয়ে আপনার কাছ থেকে চলে গেল, এটাও ঠিক আছে, অনেকেই হয়, মানে সমাজে ধরনের ঘটনা অহরহ আছে। যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সেই মানুষের কোনো সেই থাকতে পারে না। আপনি বোঝেন আপনি আপনার জীবনে যে ঘটনাটা আজকে এখানে, আপনার ছেলে কোথায়? আপনার ফার্স্ট ছেলেটা আপনার কাছে আছে?
জি, দেশে আমার কাছে।
ইউ আর লাকি যে ছেলেটা আপনার কাছে আছে, আপনার মতো মানে আপনি যে ধরনের অপরাধ করেছেন তাতে আপনার ছেলেটাও আপনার কাছে থাকা উচিত না, আপনার বউয়ের সাথে থাকা উচিত ছিল আমি মনে করি। ঠিক আছে, আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে আপনার একটা এক্সপেকটেশন ছিল, আমি অনেক ভালোবেসেছি আমার বউকে, আমি অনেক বেশি চাইতাম বলে ওকে ভাবে পাইতাম না বলে ওর সঙ্গে আমি ধরনের আচরণ করেছি, আমি সব মেনে নিলাম, কিন্তু তারপরও আপনি একটা মানুষকে র্যান্ডামলি গায়ে হাত তুলে যাচ্ছেন, পিটাচ্ছেন, দেদারসে অমানুষের মতো পিটাচ্ছেন, তার বাবার গায়ে হাত তুলছেন, মার গায়ে হাত তুলছেন, দৌড়ায় শ্বশুরের পায়ে পড়তেছেন, আবার ওয়াইফকে সন্দেহ করতেছেন, আপনি কি চান আসলে? আপনার গল্প থেকে তো অলরেডি আমরা লেসন পেয়েই গিয়েছি যে আপনার অ্যারোগেন্সি আপনার রাগ সেটাকে আজকে আপনাকে এই জীবনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি যে স্কুল থেকে ওখানে চলে আসলেন, আপনি বললেন আমি পড়বই না, পড়াশোনা ভালো লাগতেছে না, সামান্য ক্ষুদ্র একটা কারণে ওইখান থেকে শুরু হয়েছে। কিন্তু ওইখানে পরিবার থেকে কেউ শাসন করেনি আপনাকে, ওইখান থেকে শুরু হয়েছে এবং দেখেন আপনার ব্যক্তি জীবন পর্যন্ত। আপনার কোথাও সব জায়গায় শুধু আপনার মেজাজ, রাগ 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 এবং রাগ। কি পাইছেন জীবনে? কত বছর বয়স আপনার?
26 বছর।
এই 26 বছরের জীবনে রাগ দিয়ে যতটা ধ্বংস হয়েছেন, কি পাইছেন জীবনে?
কিছুই
পান নাই। পাইছেন, বাচ্চাটাকে পাইছেন। এখন ওর জীবনটাও শেষ হবে যদি আপনি এরকম রাগারাগি করেন। কি চিন্তা করেন আপনি, আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? আপনার স্ত্রীকে চান?
সে ভাইয়ান যে চরিত্র আছে বর্তমানে, আমি তার চরিত্রে অনেক ঘৃণা করি।
আপনার স্ত্রী বিয়ের পরপরই তো, যদি আপনার কথা আমি সত্যিই বলে নিই, আপনার স্ত্রী বিয়ের পরপরই তো সেই এই রাস্তাতে যায়নি, যদি আমি মনে করি আপনার কথা সত্য।
ঠিক
ঠিক না? একটা একটা সময় পরে গিয়ে গেছে, ইনফ্যাক্ট আমি বলবো বাধ্য হয়েছে। সে যদি একটা সুন্দর পরিবেশ পেত, একটা সুস্থ পরিবেশ পেত, সে নিশ্চয়ই যেত না। নিজের ভুলটা দেখেন,
আমি সবসময় আমার নিজের বিবেকটা দোষী করে গেছি।
আপনি এখন কি চান? আপনার স্ত্রীকে চান? আপনি বলতে চাচ্ছেন যে সে যে অবস্থার মধ্যে আছে সেটাকে আমি ঘৃণা করি। বুঝলাম, ঘৃণা করি। সে কিন্তু আপনার স্ত্রী সে এখনো। তো আপনি যদি আপনার জায়গাটা থেকে তাকে এখনো চান, তাহলে আপনার আপনি কিভাবে তাকে চান? মানে সে সুস্থ হয়ে সুন্দরভাবে আপনার জীবনে ফিরে আসুক, নাকি আপনি তাকে আর চান না, নাকি চান তার শাস্তি হোক, কোনটা?
আমি তাকে চাই, আমি চাই সে ভালো হয়ে যাক। সে যে বিহেভিয়ারটা করে, যে ব্যবহারটা করে, যে আচরণগুলো করে, এটা সমাজে কোনো মেয়ে করতে পারে না।
আপনি নিজে ভালো হয়েছেন?
যে আমি চেষ্টা করছি।
তো আপনি আপনার প্রবলেমগুলো বোঝেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ভালো হয়ে যান, চেষ্টা করেন। ওকে ওর মতো করে ভুলটা বোঝার সময় দেন, আপনি জোর করেন না, জোর করেন না। ওকে যে জায়গাটায় আছে, যেভাবে আছে, তাকে আপনি রিচ করার চেষ্টা করেন। হ্যাঁ, বৈধভাবে, যেভাবে, জোর জবরদস্তি করে না, চেষ্টা করেন। আর আপনি যদি ধর্ম মানেন, তাহলে আপনি একজন আলেমের কাছে যান, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলেন যে রিলিজিয়ান কি বলে, ধর্ম কি বলে, এই অবস্থায় আমার কি করা উচিত, সেই সাজেশনটা তার কাছ থেকে নেন। নেওয়ার পর আপনি সেই অনুসারে মতামত, সেই অনুসারে আপনি কাজ করেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? কিন্তু এই যে আপনার যে অ্যাঙ্গারনেসটা, আপনার এখনো যে ব্যাপারটা আমি দেখলাম, এই বিষয়টা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, নইলে আপনি কোনোভাবেই কি করবেন?
আমি 5 মাস যাবো তার সাথে, আমি মানে কি বলবো আপনি, আমি এত ভালো ব্যবহার করে আসছি বলার বাহিরে, এলাকার সবাই জানে।
এটা তো আপনি পরিস্থিতি করে করছেন, সে আপনার কাছে থাকলে আপনি আবার খারাপ ব্যবহার করবেন
না? না,
আমাদের সমাজটাই এরকম। পুরুষ বলতেই মনে করা হয় একটা পাশবিক শক্তি আছে শরীরের মধ্যে, সেটা মানেই সে ঠিক আছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, দেখবেন ডিভোর্সের জন্য যে পেপারটা দেওয়া হয়, সে পেপারের মধ্যে যে 4-5 রিজন লেখা আছে, সে 4-5 রিজনের কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই যে মনোজাগতিক কোনো সমস্যা আছে কিনা, বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ফেস করি সেটা স্পষ্টভাবে যেটা লেখা আছে, যৌন ক্ষমতা ঠিক মতো আছে কিনা, বা অন্যান্য 2-1 বিষয় আছে, সেগুলো খুবই দৃষ্টিকট এবং শুনতেও খুব বাজে শোনা যায়। আমাদের সেন্সটাও ঠিক এরকম, যে আমরা মনে করি যে শরীরের মধ্যে একটা শক্তি থাকা মানে হচ্ছে আমি পুরুষ এবং আমি সংসার করার জন্য উপযুক্ত, এর বাইরেও অনেক কিছু লাগে, এবং যে কারণেই একজন মহিলা বিবাহিত অবস্থায়ও অন্য পুরুষের হাত ধরে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র একজন মেয়েদের পক্ষে না, এটা আমার মনে হয় একটা ছেলেদের পক্ষ থেকেও জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভাইস ভার্সা। সরি, আমি অনেক কথা বলে ফেললাম। আমি বুঝতে পারছি যে আপনার অবস্থাটা এখন খুব টালমেটাল অবস্থার মধ্যে আছে, কিন্তু এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার জায়গাটা হচ্ছে এরকম, এটা একটা সোশ্যাল ড্রামা। এই ছেলেটা শুধুমাত্র অ্যারোগেন্ট হওয়ার কারণে, ভয়াবহ রকমের বাজে রাগ থাকার কারণে তার জীবনটা আজকে 26 বছরে এসে পুরোপুরি একটা ব্ল্যাক লেভেলে চলে গিয়েছে। আমরা ওই জায়গাটা থেকে নিজেদেরকে চিন্তা করতে পারি না, আমরা ওই জায়গাটা থেকে দূরে থাকতে চাই। আমরা জানি সংসারের মধ্যে আমাদের এই ধরনের যে পার্শ্বিক শক্তিগুলো, সেই শক্তিগুলো আমাদেরকে অনেক সময় বড় ধরনের বিপদের মধ্যে ফেলে। প্লিজ ডু নট ডু দিস, ডু নট প্র্যাকটিস ইট। অন্তত ওই লেভেলটাতে যেন না, যে লেভেলে গেলে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে না। ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলেন, যেটাই বলেন না কেন, সেখানে যদি রেসপেক্ট না থাকে, সম্মান বোধ না থাকে, তাহলে ওই সম্পর্ক টেকে না। ডক্টর তাজুল ইসলাম, নাও ফ্লোর আপনার। আমি খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার মনে হয় যে আজকে আপনার কাছটা অনেকখানি আমি করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট। কি বলার আছে আপনার, বিশেষ করে আপনি আমাকে এই পার্টিকুলার বিষয়টাতে বলেন যে অ্যারোগেন্সি কন্ট্রোল করার উপায়টা আসলে কি?
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অতিথি রহিম, আমরা যতটুকু দেখতে পেলাম যে খুব বড় ধরনের যে অপরাধের কোন ইতিহাস আছে তা না, তবে যেটা দেখা গেছে সে লেখাপড়া কম করেছে এবং পরে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গিয়ে সে নেশা টাশার ভিতরে জড়িয়ে গিয়েছিল। নেশা জড়িয়ে গেলে এবং আস্তে আস্তে খারাপ ছেলের সঙ্গে মিশতে গেলে কিছুটা চরিত্র স্বভাবের পরিবর্তন হয়, এটি স্বাভাবিক। আর তাছাড়া সে নিজেই স্বীকার করেছে রহিম যে সে ছোটবেলা থেকেই রাগী ছিল। সে যেটা বলতে চাচ্ছে যে মিথ্যে বললে সে সহ্য করতে পারতো না। আসলে মিথ্যে বলে সহ্য করতে না পারলে আপাতত মনে হতে পারে যে এটা তো খুবই ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে ধৈর্য হারা হওয়া, যে কোনো খারাপ কাজকে আমরা অপছন্দ করব, কিন্তু মাথায় রক্ত চলে যাবে, তারপর খুনাখুনি করবে বা মারামারি করবে, এটা কিন্তু শুধু কেবল ভালো কাজের জন্য এটা করছি এই দিয়ে এটাকে সাফাই দেওয়া যেতে পারে না। এখন প্রশ্ন যাচ্ছে যে মানুষ কেন এত মানে উগ্রভাবে রেগে যায় এবং হিতাহিত জ্ঞান থাকে না, এবং সেক্ষেত্রে কি করা যায়? রহিমের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাক্টর থাকে। রাগটা কিন্তু অনেক সময় বংশগত জেনেটিক কারণে আসতে পারে, আবার অনেক সময় ওই ছোটকালে লালন পালন পদ্ধতির কারণে অনেকে রাগি হইতে পারে, আবার ছোটকালে অনেকে নিজেরা মাইদুর খাওয়ার পরে সে নিজেরাই আবার পরে অত্যাচারী হয়ে উঠতে পারে। তাছাড়া অনেকগুলি বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে, হরমোনের ফ্যাক্টর থাকে, এই সমস্ত থাকা সত্ত্বেও আমরা এখন কি করতে পারি? আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে রাগ কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, সব মানুষই রাগ হয়, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া অথবা আক্রমণাত্মক হয়ে যাওয়া বা যাকে তাকে মামা বাবাকে বউকে সবসময় মারামারি করা, এটা কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে যায়। এখন যিনি রাগ হচ্ছেন, যেমন রহিমের কথা বলতেছি, যিনি রাগ হচ্ছেন তাকে প্রথমে স্বীকার করে নিতে হবে যে আমি তৎ করে রেগে যাই এবং রাগের অবস্থায় খারাপ কাজ করে ফেলি, এই কথাটা তাকে সবসময় মনে রাখতে হবে। এখন সে যখন রেগে যাবে তখন যদি তার পক্ষে সম্ভব হয় তখন তাকে কয়েকটা জিনিস করতে পারে। একটা হচ্ছে যে সে লম্বা করে শ্বাস প্রশ্বাস নিবে, ওই জায়গা থেকে সে সরে যাবে, অথবা তখনই সে মাথায় চিন্তা করতে পারে আমি এই মুহূর্তে রেগে গিয়ে যা বলি সেটা খারাপ হবে, এটা ফলশ্রুতি ভয়ানক হতে পারে, বউকে মারলে বউ চলে যেতে পারে, বদনাম হতে পারে, বাবাকে মারলে সেটা অপরাধ হবে, পাপ হবে। এইভাবে রাগের যে ফলশ্রুতি বা কনসিকুয়েন্স সেগুলি সম্বন্ধে সে সচেতন থাকবে এবং সে শুয়ে পড়বে অথবা সেই জায়গা থেকে সে সরে যাবে। আর এছাড়া আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং সবচেয়ে বড় কথা আমরা কাউন্সিলিং এর উদ্দেশ্যে দিই, যদি লম্বা সময়ের জন্য কারো করে থাকে মানে দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে তারা কাউন্সিলিং এ আসতে হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে, কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও www.rj-kebria.com rjkebria.com। আজকের মতো সাইন অফ করছি, যাবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি এই মাসের শেষ সপ্তাহ, আগামী সপ্তাহ এবং প্রচারিত হতে যাচ্ছে দুর্দান্ত সাহসী এপিসোড এভার ইন JBSB যাহা বলিব সত্য বলিব JBSB আনসেন্সার্ড পার্ট টু, যেখানে কনফেস করবে সোমা হিজড়া, যেটা পার্ট ওয়ানে শুভ হিজড়া বলেছিল সেই ঘটনা কতটুকু সত্য সেটা প্রমাণ করবে পার্ট টু। সো আমরা আপনাদেরকে বলবো কোনোভাবেই মিস করবেন না, কারণ এমনও হতে পারে এটি যেহেতু খুবই 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 রিস্কি একটা এপিসোড, আমরা হয়তোবা আমাদের ওয়েবসাইটে এটা নাও দিতে পারি, আপনারা হয়তোবা পরবর্তীতে ডাউনলোড করে শুনতেও পারবেন না। সুতরাং বি প্রিপেয়ার্ড, আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আপনার দরজায় কড়া নাড়ব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.